This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর ঘড়িতে সময় 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম। এবং ভূত এফএম এ আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আর আমরা খুব রিসেন্টলি আমাদের এই উইকটা, এই উইকে অনেক ঘটনা ঘটেছে এর মাঝখানে। পুরো উইক জুড়েই দুর্গাপূজা ছিল এবং গতকালকে বিজয়া দশমীর মাধ্যমে সেই সারা দেশব্যাপী যে শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের অবসান হয়েছে। এবং যারা হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সবাইকে দুর্গাপূজার আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল রাত পর্যন্ত ঢাকা এবং আমি শুনেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই প্রচণ্ড গরম পড়ছিল। আজকে রাত্রে মোটামুটি সেটা সহনীয় হয়েছে। আজকে সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি ঢাকায় বিকাল থেকে, ঠিক বিকাল না দুপুর থেকে দেখা গেছে যে বৃষ্টি এবং তারপরে ওয়েদারটা বেশ সহনীয় হয়েছে। এবং এই সহনীয় আবহাওয়ায় আমার মনে হয় যে ভূত এফএমটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের সবার কাছে। আজকের এই রাতটা ভূত এফএম এর সাথে আপনাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি এখনই জানিয়ে দিচ্ছি যে আমাদের যে এসএমএস করার নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের স্টুডিওতে আসতে চান বা যাদের এক্সপিরিয়েন্স গুলো আপনারা চান যে আমরা ভূত এফএম এ আপনাদের এক্সপিরিয়েন্স গুলো পড়ে শোনাই, তারা আমাদেরকে ইমেল করতে পারেন। সরাসরি লিখে ফেলুন bhootfm@radiofurti.fm, স্পেলিংটা বলি PHOOTFM@radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। অবশ্যই এমন ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারে অবশ্যই অবশ্যই আপনাকে পাওয়া যাবে। এছাড়াও আরো অনেক ঘটনাই আমরা দেখেছি যে এই উইকের মধ্যেই ঘটেছে। এবং এই উইকেই আমরা শুনতে পেয়েছি যে আমাদের খুবই মানে তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখা স্টিভ জবস, তিনি মারা গিয়েছেন 5 অক্টোবর। সুতরাং তার প্রতিও আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আর সেই সাথে আমার কাছে বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো আপনাদের। SMS গুলো তো পড়বই একে একে। আমি শুরুতেই একটা SMS দিয়ে শুরু করি এবং সেই ইমেল দিয়ে শুরু করি। এবং এই ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন সৌদি আরব প্রবাসী একজন বাঙালি। এবং থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আচ্ছা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফুয়াদ সৌদি আরবিয়ার রাজধানী রিয়াদ থেকে লিখছি। আমি ভূত এফএম এর রেগুলার লিসনার। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে লিখছি। আমি প্রায় আমার বিজনেসের কাজে সৌদি আরবের বিভিন্ন শহরে গিয়ে থাকি। ম্যাক্সিমাম টাইমে আমার দাম্মামে যাওয়া হয় এবং দাম্মামে যাওয়ার পথে একটি জায়গা আছে এবং যেখানে অনেকেই মেইন রাস্তা থেকে নিজের অজান্তেই সরে যায় এবং বারবার একই জায়গায় ঘুরতে থাকে। এখানে অনেক প্রফেশনাল ড্রাইভাররাও রাস্তা ভুল করে। আমার পরিচিত অনেকের সাথে এরকম ঘটেছে। একবার বরাবরের মতো আমি রিয়াদ থেকে সন্ধ্যাবেলা দাম্মামের উদ্দেশ্যে রওনা করি। ওখানে পৌঁছাই নর্মালি পৌঁছাতে 4-5 ঘন্টা লাগে। রাতে আমি একাই ড্রাইভ করছিলাম। আমার গাড়ি ছিল মানে গাড়ি, তিনি মডেল নাম্বারটা বলেছেন সেটা নাই বললাম, গাড়িতে আর কিছুই ছিল না। দাম্মাম থেকে 100 কিলোমিটার দূরে হাইওয়ে সাইনবোর্ড ক্রস করার কিছু পরে দেখলাম যে এক বুড়ো ভদ্রলোক তিনি হাত দিয়ে গাড়ি থামানোর জন্য ইশারা করছেন। যেহেতু আমি আগে থেকে জানতাম যে এরকম কিছু হতে পারে এবং তখন গাড়ি থামানো উচিত না, তাই আমি স্পিড না কমিয়ে এগিয়ে গেলাম এবং সামনে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস পড়ল। আমি ওগুলো ওভারটেক করলাম এবং ড্রাইভারকে এক ঝলক দেখে নিলাম। কিছুক্ষণ পর আবার ওই সাইনবোর্ড ক্রস করলাম, অর্থাৎ একটু আগে যে সাইনবোর্ডটা ক্রস করেছিলেন তিনি, এবং দেখি যে এবার একটা মেয়ে গাড়ি থামানোর জন্য ইশারা করছে। আমার তখন কিছুটা অস্থির লাগছিল। এরপর দেখলাম সামনে আবারও ওই ট্রাক এবং মাইক্রোবাস। এবার আমি ওগুলোর নেম প্লেট এবং নাম্বার ভালো করে দেখে রাখলাম। এরপর গাড়ি দুটোকে ক্রস করলাম। ওই সময় আবার ড্রাইভার দুজনকে দেখলাম, তারা সেম ছিল। কিছুক্ষণ পর আবার যখন ওই একই সাইনবোর্ড ক্রস করলাম তখন আমি ভয় পেলাম, ভাবলাম একই রাস্তায় কেন বারবার ঘুরছি। এবার একটি বাচ্চা গাড়ি থামাতে ইশারা করছে, কিন্তু এবারও গাড়ি না থামিয়ে আমি চালিয়ে গেলাম এবং এবার সেই ট্রাক এবং মাইক্রোবাসের নাম্বার প্লেট দেখলাম। এবার গাড়ি দুটো ক্রস করার সময় দেখলাম গাড়িতে কোনো ড্রাইভার নেই। আমি ভালোভাবে খেয়াল করলাম, এবার আমার খুব ভয় হচ্ছিল, হাইওয়েতে কোনো গাড়িও ছিল না। একইভাবে আবার কিছুক্ষণ পর আমি ওই একই সাইনবোর্ড ক্রস করলাম, কিন্তু এবার রাস্তাটিতে কেউ ছিল না। এবার আমি ভাবলাম মেবি এবার আমি ঠিকভাবে পৌঁছে যাব, সামনেও ওই গাড়ি দুটো আর চোখে পড়ছিল না। কিছুক্ষণ পর আমার গাড়ির পেছনের গ্লাসে মনে হলো কেউ নক করছে। আমি রিয়ার ভিউ মিররে দেখলাম আমার গাড়ির পেছনে যেটা বনেট সেখানে তিনজন মানুষের মতো বসে আছে, রাতের অন্ধকারে তাদের ফেস ভালো মতো দেখতে পাইনি। আমি তখন ভয়ে স্পিড আরো বাড়িয়ে দিই। কিছুক্ষণ পর আমি রাস্তায় হাইওয়ে ট্রাফিক পুলিশের গাড়ি দেখতে পেলাম, সাথে সাথে আমি গাড়ির কাছে গিয়ে থামলাম। কিন্তু যখন আমি গাড়ি থেকে নামি দেখলাম পেছনে কেউ নেই। আর এরপর পুলিশকে বললাম যে আমি একই রোডে অনেকক্ষণ থেকে ঘুরছি। এরপর পুলিশ আমাকে সাথে নিয়ে দামাম সিটিতে নিয়ে গেল। এর মাঝে আর কিছু হয়নি, এরকম আগে আর কখনো আমার সাথে হয়নি। ওটা ছিল আমার দাম্মামের লাস্ট ট্রিপ, আর কখনো ওখানে যাওয়া হয়নি। আমাদের সাথে ঘটনাটা আচ্ছা তিনি শেয়ার করতে পেরে তার অনেক ভালো লেগেছে জানিয়েছেন, এবং তিনি বলেছেন যেহেতু অনেক দূরে থাকেন সুতরাং আমাদের সাথে এসে এই ঘটনাটি নিজে শেয়ার করতে পারেনি, বাট আমরা পড়ে ফেলেছি ঘটনাটি। আপনাদেরকে যারা বলবো, যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে, আপনাদেরও নিশ্চয়ই অনেক ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাকে কনা SMS করেছেন, আমাকে SMS করেছেন মিম এবং কাশফি মেমেন সিং থেকে। অনেকদিন পর রেডিও ফুর্তির কারণে উপস্থিত আছেন, গতদিন তিনি তার ঘটনা শেষ করতে পারেননি, আমরা সেদিন ঘটনাটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীতে আবার ঘটনাগুলো শোনাবো। তো তাদের মধ্যে একজন, আপনার নামটা একটু বলবেন।
হ্যালো লিসনার্স, আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট।
ওকে, সো আজকে আপনি একটা ঘটনা শোনাবেন এবং ঘটনাটা বেশ বড় এবং ভয়ের, তাই না? সো শুনি, আমরা ঘটনায় চলে যাই।
প্রথমে বলে নিই রাসেল ভাই, এর আগের দিনে কিন্তু আমি একটা কথা বলছি যে আমার এক্সপিরিয়েন্স গুলো ভৌতিক কিনা আমি জানি না, তবে অদ্ভুত সেটা জানি।
ওকে,
আর যেটা আমরা ইউজুয়ালি বলি প্যারানর্মাল। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি।
শিওর।
তো সেই সময়টা ছিল আমি যখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। তো অনার্স ফাইনাল ইয়ারে যখন আমরা উঠলাম সেই সময় আমাদের ক্লাস চলছে। তো ইউজুয়ালি যে জিনিসটা হয়, একটা যেকোনো একটা ক্লাসের ভিতরে চার পাঁচ জনের একটা গ্রুপ হয়,
রাইট?
তো আমাদের ওই গ্রুপটাতে আমি, তরুণ, রকি, জিম, আলী, এরা একসাথে সবসময় ঘোরাফেরা করতাম। তো একটা পর্যায়ে এসে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ল অ্যান্ড জাস্টিস এর একটা ছেলে আসিফ আর শরীফ, ওদের সাথে আমার পরিচয় হয়।
ওকে,
আর খুব অল্প সময়ের ভিতরে ওদের সাথে খুব ভালো একটা রিলেশনশিপ হয়ে যায়। তো একটা সার্টেন পিরিয়ড এসে যখন দেখা যায় যে আমাদের সামার ভ্যাকেশন হয়, আমরা ইউজুয়ালি যে জিনিসটা হয়, আমরা রাজশাহীতে যারা স্টাডি করছি বা এখনো যারা স্টাডি করছে তারা কিন্তু জানে যে যখন সামার ভ্যাকেশনটা হয় প্রচন্ড রকম গরম থাকে।
আচ্ছা,
তো যখন দেখা যায় ইনটলারেবল, একদমই ইনটলারেবল, আর সহ্য করা যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে দেখা যায় সামার ভ্যাকেশনটা শুরু হয়ে যায়।
ওকে,
তো মোটামুটি সামার ভ্যাকেশনের তিন চার মাস আগে আসিফ, শরীফ, ওদের সাথে আমার পরিচয় হয়। তো আমাদের সার্কেলে ওরা ইনক্লুডেড হয়ে যায়।
আচ্ছা,
তো যখন সামার ভ্যাকেশনটা শুরু হয় তো তার দুই তিন দিন আগে আসিফ আমাদেরকে ডেকে নিয়ে বলছে যে এরকম ইমতিয়াজ, একটা কাজ করি, আর তো দুই তিন দিন পরে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, তো আমাদের সবাইকে, আমাদের সার্কেলে যারা ছিল সবাইকে বললো যে এরকম, সবাইকে নিয়ে বসছে, বসার পরে বলছে যে এরকম, তাহলে একটা কাজ করি, আমাদের বাসা গোপালগঞ্জ থেকে ঘুরে আসি। তো এখানে তরুণ যে কাজটা করলো, তরুণ বললো কি যে ওর বড় ভাইয়ের জন্য তখন মেয়ে দেখা হচ্ছে, তো বললো যে আমি সময় দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর শরীফ বললো কি যে ওর যেহেতু বাসায় মানুষিং, তা আমার বাসা তো ওখানে, তো ও যেহেতু যাচ্ছে না আমি আর যেতে পারবো না।
আচ্ছা,
তো এইভাবে অলমোস্ট সবাই স্কিপ করে গেল। তো লাস্টলি ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা অনেক ভালো।
আচ্ছা,
তো আমাকে বলছে যে এরকম বাসায় যাওয়ার আগে তাহলে একটা কাজ করি, ওরা যেহেতু যেতে যাচ্ছে না, তো আমার সাথে চলো, আমরা দুজন মিলে একসাথে ঘুরে আসলাম, আমার বাড়ি থেকে তুমি ঘুরে তারপরে তুমি বাসা গেলে।
আচ্ছা।
তো তারপরে যখন মানে অ্যাপয়েন্টেড ডে ঠিক করা হলো যে অমুক দিনে আমরা আমাদের জার্নিটা শুরু করব, তো ইউজুয়ালি যে জিনিসটা হয় 5টার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জ, ওদের বাসা ছিল টেকেরহাট, তো 5টার সময় বিকাল 5টার সময় বাসটা ছাড়ে। তো যেদিন যাব আমরা সেদিন মোটামুটি 11:30-11:30 দিকে ও মানে তুহিন বাসে দুটা টিকিট কেটে নিয়ে আসছে।
আচ্ছা।
এনে তারপরে আমার হাতে দিয়ে তারপর বলছে যে এরকম তোমার কাছে রেখে দাও, আর 5টার সময় যেহেতু বাসটা ছাড়বে, তো আমাদের বিনোদপুর থেকে তখন বাসটা ছাড়তো।
আচ্ছা।
তো দেখা যেত 4:45 সময় আমরা বের হয়ে যাবো, এরকম একটা প্ল্যান করে এরকম একটা কথাবার্তা বলে তারপরে ঠিকঠাক করে নিলাম। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে তার আগের দিন থেকে মোটামুটি সেদিন টোটালি কারেন্ট নেই, ফোনে চার্জ দেওয়ার মতন ইভেন ফোনও আমরা চার্জ দিতে পারিনি, রাত্রেবেলায় ঘুম হয়নি, টোটালি কারেন্ট নেই, গরমে একদমই খারাপ অবস্থা। তো পরের দিন 4:45 সময় জাস্ট হঠাৎ করে নক হয়েছে আমার দরজাতে, নক হয়েছে যখন আমি রেডি, আমি সে সময় বের হলাম, বের হয়ে দেখতেছি যে আসিফ ওখানে দাঁড়ায় আছে। আমি বললাম কি যে তো ঠিক আছে চলো বের হই, আমি দরজাটা লক করে তারপরে বিনোদপুর বাস স্ট্যান্ডের ওখানে চলে গেলাম।
আচ্ছা।
আর টিকিট দুটো আমার পকেটে। তো বাসে উঠে বাস যখন ছেড়ে দিচ্ছে তারপরে ওর সাথে, ও আমার পাশে বসা, ওর সাথে টুকটাক কথাবার্তা হচ্ছে যে এরকম, তবে অ্যাজ ইউজুয়াল আসিফ যেরকম করে কথা বলে মানে খুব চটপটে টাইপের, অনেক ফ্রেন্ডলি ওয়েতে কথা বলতেছে, সেদিন আমি দেখলাম যে ওর ওইভাবে কথা বলছে না, ওইভাবে অ্যাপ্রোচ করতেছে না।
আচ্ছা।
তো যাই হোক একটা পর্যায়ে এসে দেখা গেল যে মোটামুটি 30-40 মিনিট পর এরকম একটা সময় আসার পর টোটালি আর কোনো কথা বলছে না।
আচ্ছা।
বাস চলতে চলতে একটা সময় এসে ঝিনাইদহ তেলের পাম্প বলে একটা জায়গা আছে, ওখানে ওর পাশেই একটা হোটেল আছে। তো প্রায় তখন বোধ হয় 7:30-8টার মতন বাজে, ওখানে হোটেলে নেমে তারপরে ভাবলাম কি যেহেতু এখনো মোটামুটি 10:10 সময় ওটা পৌঁছায়, 5 ঘন্টার মতন সময় নেই, তো ওখানে ডিনারটা শেষ করলাম আমি। তো আমি মানে শুরুতে আমি বললাম কি যে দেখলাম যে আসিফ টোটালি কোনো কিছুর কথা বলছে না, আমি বললাম যে আসিফ খাচ্ছ না কেন, আসিফ বলছে যে এরকম আমার শরীরটা খারাপ লাগতেছে তো আমি খাবো না। তো ওকে আর জোর জবরদস্তি করলাম না, বিকজ অফ ওর মাঝে মাঝে দেখা যায় গ্যাসের প্রবলেম হতো। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি বললাম যে আচ্ছা তো তুমি তো কিছু খেলে না, তাহলে তুমি একটা কাজ করো, অ্যাটলিস্ট চা সিগারেট খাও। তো ও তখন বলতেছে যে না আমি চা সিগারেট কোনটাই খাবো না, বিকজ অফ আমার ভালো লাগছে না, আর আমি চা সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছি। তো আসিফের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ও মোটামুটি মাসের ভিতরে যে কাজটা করতো, মাসের ভিতরে মোটামুটি 2-3 বার করে ও সিগারেট ছেড়ে দিত, তারপরে 2-3 দিন বাদ দিয়ে তারপরে দেখা যাচ্ছে 2-3 দিন পর হঠাৎ করে নশাদ ভাইয়ের দোকানে ও চুপচাপ করে বসে সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম যে আর ওই সময়টাতে দেখা যায় ও মেকআপ করে ফেলতেছে, যে 2-3 দিন যে সিগারেটটা খায়নি ওই ওই কয়েকদিনে দেখা যায় মেকআপ করে ফেলতেছে। তো আমি আর জোর জবরদস্তি করলাম না, ভাবলাম যে হয়তো বাড়িতে যাচ্ছে আর ওর হয়তো মাসের ভিতরে ওই 2-3 দিনের মতনই শুরু হয়ে গেছে, সিগারেট খাবে না এরকম।
ওকে।
তো বাস আবার যখন মোটামুটি ও চা সিগারেট কিছুই খেলো না, টোটালি কিছু খেলো না, এবং ওরকম চুপচাপ হয়ে আছে, মানে ওর সাথে ওর ক্যারেক্টারের সাথে এই জিনিসটা ঠিক মেশে না। তারপরে মোটামুটি 10:15 দিকে বাস একটু দেরি করলো, 10:15 দিকে বাসটা টেকেরহাটের ওখানে যে পৌঁছেছে বাজারের সামনে, যখন বাসটা থামছে সেই সময় আমি আর আসিফ দুজন মিলে বাস থেকে নামলাম। নামার পর ও বলছে যে ইমতিয়াজ একটা কাজ করি, তুমি একটু জাস্ট এখানে দাঁড়াও আর আমি আসছি, 5 মিনিট সময় লাগবে। তো আমি ওখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পর মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ও টোটালি কোন রকমের ওর আসার কোন রকমের সাইন নেই।
আচ্ছা।
তো এর একটা পর্যায়ে হলো কি, আমি আগেই বলছি যে আমার টোটালি ওর আগের দিন থেকে কিন্তু আমাদের টোটালি কারেন্ট নেই আর ফোনেও চার্জ নেই যে আমি ওকে ফোন করব, আর ওকে যে আমি মোবাইল থেকে নাম্বারটা বের করে অন্য একটা দোকান থেকে যে ফোন করব বা যে কোনো একটা জায়গাতে ফোন করব সেই উপায়টাও নাই, কারণ ও নাম্বারটা আমার মুখস্থ না সেভ করা। তো সেই সময় মোটামুটি 11:30-12টার মতন বাজে, তো ওখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে পুলিশের ভ্যান আসছে, ভ্যানাস পর বলতেছে যে এরকম অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আপনি এখানে দাঁড়ায় আছেন। তো প্রচন্ড রকম এমনিতে সারাদিনে মানে জার্নি করে এসে ওর সাথে টোটালি মানে দেখা নেই, ও আমাকে 5 মিনিটের কথা বলে তারপরে ও টোটালি ইনভিজিবল, প্রচন্ড রকম মেজাজ খারাপ। তো আমি বললাম কি যে আমাকে বলতেছে যে এরকম আপনি কি করতেছেন এখানে, আমি যে কি করতেছি এটা দেখতেছেন না, আমি তো এখানে দাঁড়ায় আছি। তো বলতেছে যে আপনার পরিচয়, আমি আমার ইউনিভার্সিটির আইডি কার্ডটা বের করলাম। তো বলতেছে আপনি এখানে কোথায় আসছেন, আমি বললাম যে এরকম আসিফের বাবার নাম বললাম। তো বলার বাবা বলতেছে যে বেশ পরিচিত মানুষ ওখানে।
আচ্ছা,
তো বলছে যে তো এতক্ষণ ধরে দাঁড়ায় আছেন আপনার ফ্রেন্ড কোথায়, আমি বললাম যে আমাকে দাঁড়ায় থাকতে বলছে তো আমি জানি না যে ও কোথায়। তো বলতেছে আপনি ফোন করেন, আমি বললাম যে এই অবস্থা আমার ফোনে চার্জ নেই। তো আমাকে বলছে যে তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু আপনি এই জায়গাটা চেনেন না তো এখানে দাঁড়ায় থাকাটা তো অনেকটা রিস্কি হতে পারে আপনার জন্য, তা আপনি আমাদের পুলিশ ফাঁড়িতে এখানে বসেন, বসার পর এখানে বসে অন্তত ফোনে চার্জ দিয়ে ওকে ফোন করেন।
ওকে,
তা আমি ওখানে বসলাম ওনাদের ওনাদের সাথে গিয়ে, তারপরে ওখানে বসে ফোনে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর তারপরে ওকে ফোন করার পর ওকে ফোন করলাম, ফোন করার পর ও আমার সাথে বলছে যে এরকম কি ব্যাপার ইমতিয়াজ তুমি কোথায়। আমার তো তখন আরো টোটালি মেজাজ খারাপ যে এটা কি ধরনের আচরণ, ও আমাকে ডেকে নিয়ে আসছে অথচ আমাকে বলতেছে আমি কোথায়, আমাকে 5 মিনিটের কথা বলে তারপরে 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছে তারপরে ওর কোনো খোঁজ নেই। তো এরকম অনেকক্ষণ ধরে রাগারাগি করার পর বলতেছে যে আমি তো আসলে এখনো রাজশাহীতে। আমি ভাবলাম যে হয়তো ফান করতেছে, যে এটা তো কোনো ফানি ব্যাপার না, তুমি আমার সাথে ফান করতেছো। তো বলছে দেখো তুমি বিলিভ করো বা না করো তুমি রকির সাথে কথা বলো, আমার দাদার একটা ফ্রেন্ড ওর পাশাপাশি রুমে থাকতো, ও আমাকে বলতেছে হ্যাঁ আসিফ তো এখনো রাজশাহীতে। আমি তখন টোটালি মানে ওর কথা শোনার পর আমি আর মানে অবিশ্বাস করতে পারলাম না। তো তখন বলতেছে যে এরকম ইমতিয়াজ আমি জানি না যে তুমি আসলে কি বলতে চাচ্ছ, বা আমি তো এখন পর্যন্ত এখানে আর তুমি কিভাবে গেলে আমার সাথে বা কিভাবে গেলে। আমি বললাম যে এরকম তোমার সাথে আসলাম তুমি এরকম কাজ করলে। তো বলতেছে যে এরকম তুমি আমাদের বাড়িতে চলে যাও আর ওখানে সবাই চেনে তো সমস্যা হবে না, তুমি একটু কষ্ট করে চলে যাও বিকজ অফ এত রাত হয়ে গেছে আর বাসায় কেউ নাই যে তোমাকে এসে নিয়ে যাবে, কারণ ওর বাবা মার সদস্য ছিল আঙ্কেল আন্টি বেশ অসুস্থ ছিল সে সময়। তো এরপর আমি ওখানে ওদের ওখান থেকে আমি বললাম যে এরকম আচ্ছা ঠিক আছে আমি ওখানে চলে যাচ্ছি। তো এখানে নদী ছিল কুমার নদী, তো নদীটা ক্রস করে আমি জাস্ট ওপারে চলে গেলাম। ওপারে যাওয়ার পর একটা রিক্সা পেলাম, 2-3টা রিক্সা ছিল, আমি একটা রিক্সা বললাম যে এরকম আমি অমুকের বাড়িতে যাব। তো রিক্সাটা ঠিক করার পরে মোটামুটি 10 মিনিটের মতন চলছে, মানে টোটালি কিন্তু কোনো কারেন্ট নেই, একটা গ্রামাঞ্চলের মতন তো কারেন্ট নেই। তো আমি 10-15 মিনিটের মতন চলার পর তারপরে রিক্সাওয়ালা বলতেছে ভাই আমি আর যাবো না। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব যে আমি এখানে নতুন একদম, আমি তো আপনাকে কথা বলেই উঠছে যে আমি অমুকের বাড়িতে যাবো, ভাই আমি খুবই অসুস্থ আমি যেতে পারবো না। বললাম যে আপনার কি হয়েছে, বললাম যে আমার প্রচন্ড জ্বর। তো কপালে হাত দিয়ে দেখলাম প্রচন্ড রকমের জ্বর, তো 20 টাকা দিয়ে ঠিক করছিলাম, পরে আমি তাকে 50 টাকা দিলাম, 50 টাকা দিয়ে বললাম আপনি ওষুধ খেয়ে নিয়ে না আপনার যাওয়া লাগবে না, কারণ ভাবলাম পরে হয়তো আসতে পারবে না। তো আমি হাঁটছি আমি বলতেছি আপনি সোজা চলে যান, সোজা যে ডানে যে রাস্তাটা গেছে ওদিকে চলে যান, একটা দোকান আছে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দেবে বা আপনাকে সাথে করে নিয়ে যাবে। তো হাঁটছি, হাঁটার একটা পর্যায়ে হঠাৎ করে চাঁদের আলো এসে পড়ছে, মানে একটু ঘুরঘুরে অন্ধকার না, রাস্তাটা কিন্তু যথেষ্ট চাঁদের আলোতে বেশ আলোকিত। হঠাৎ করে আমার হাতটা চেপে ধরছে একজন, বলতেছে যে বাবার সামনে যেও না। তা আমি হঠাৎ করে মানে হঠাৎ করে কেউ এরকম ধরলে কিন্তু মানে মানুষ চমকে ওঠে না, তা আমি হঠাৎ করে মানে অবাক হয়ে গেছি। তারপরে পাশে থাকা দেখি যে মোটামুটি 55-60 বছরের একজন বৃদ্ধা, তো সে ওরকম করে আমার হাতটা ধরে আছে। তো আমি বললাম যে কেন সামনে যাবো না, বলছে সামনে ঘটতো। তো আমি মোবাইলের আলোটা ধরে তারপরে জাস্ট তাকে আমি পুরো অবাক হয়ে গেছি, জাস্ট আর 2টা যদি স্টেপ আমি দিতাম তাহলে আমি গর্তের মধ্যে পড়ে যেতাম, আর যদি আমি মানে মারাও না যেতাম তাহলে সিভিয়ারলি ওয়ান্ডেড হতাম। আমি বললাম যে আমি এরকম অমুকের বাড়িতে যাবো, তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমি ওই বাড়িতেই যাবো, আমি ওই বাড়িতেই থাকি। তো আমি অনেক রিলিফ হয়ে গেলাম যে আর কাউকে আমার খোঁজা লাগলো না। তো হাঁটছি, উনি খুব একটা কথা বলতেছে না, এরকম হা হা করে এরকম করে উত্তর দিয়ে যাচ্ছে। তো তারপরে যেতে যেতে হঠাৎ করে যখন ওনাদের বাড়িতে এসে পৌঁছালাম, পৌঁছানোর পর গেটের কাছে যখন আসছি তখন ওই বৃদ্ধা মহিলা আমাকে বলতেছে যে এরকম আচ্ছা বাবা ঠিক আছে তুমি তাহলে নক করে এখন ঢোকো আমি আসছি। আমি ভাবলাম যে বাড়ির কেউ হয়তো হয়তো দরকার আছে এই জন্য হয়তো বসে যাচ্ছে। তো নক করার পর আসিফের বাবা মা দরজাটা খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পরে বাইরের লাইটটা অন করছে, অন করার পর বলতেছে যে এরকম মানে ফার্স্ট টাইমই আমার দিকে তাকে বলতেছে সাকিব। আমি বললাম যে আমি সালাম দেওয়ার পর বললাম যে আসলে আমি তো সাকিব না, আমি আসিফের ফ্রেন্ড ইমতিয়াজ। আজকে আমাদের দুজনে একসাথে আসার কথা ছিল, কিন্তু আমাদের কোন একটা কারণে আসলে ওইভাবে হয়নি। তো ওনারা আমাদেরকে মানে ফেলফেল করে তাকায় আছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমাকে আসিফের রুমটা দেখা দেওয়া হলো। তো আমি ওখানে ঘুমাচ্ছি রাত্রে মোটামুটি 3:30টার দিকে, 3:30 বা 3:30টার দিকে প্রচন্ড রকমের মানে পানি তৃষ্ণা পেয়ে বসছে আমার। তো আমি পানিটা খেয়ে জাস্ট মানে আমার মাথার কাছে পানি রেখে গেছিল, তো আমি পানিটা খেয়ে তারপর আবার যখন শুয়েছি তখন কারেন্টটা চলে গেছে। ওদের বাড়িতে কারেন্ট ছিল। তো তারপরে কিছুক্ষণ পর 5-7 মিনিট পরে কারেন্টটা চলে গেছে, প্রচন্ড রকম গরম লাগতেছে। তো আমি হঠাৎ করে দেখলাম কি তাকায় দেখলাম যে আমার মাথার কাছে ওই যে বৃদ্ধা যে আমাকে রাস্তা থেকে আমাকে অ্যাকম্পানি করছিল, সে পাখা দিয়ে আমাকে বাতাস করতেছে। আমি বললাম কি যে এরকম আপনি এখন বাতাস করতেছেন, এটা কেমন দেখায়, আপনি ঘুমায় পড়েন আমার সমস্যা হবে না। তো উনি বলতেছে না তুমি ঘুমাও। আমি বললাম কি যে না এটা কেমন দেখায়, আপনি এখন ঘুমের বদলে আপনি এভাবে বাতাস করবেন, বলছে তুমি আমার ছেলের বয়সী তুমি কথা বলতেছো কেন, তোমাকে বলছি যে তুমি ঘুমাও ঘুমাও। তো ওই সময় একটা মানে ফুলের একটা মানে
আপনি ঘরের দরজা লক করে ঘুমাইছেন?
হ্যাঁ দরজা লক করে।
তখন আপনার মনে হয়নি যে ঘরের দরজা লক?
আমি টোটালি মানে ঘুম থেকে হঠাৎ করে উঠে কিন্তু সেন্সটা কাজ করে না, যে আমি ভাবছি যে হ্যাঁ আমি দরজাটা বন্ধ করছি কিনা।
আচ্ছা
হ্যাঁ। তো মানে শুয়ে আসি হঠাৎ করে মানে ফুলের একটা গন্ধ পাচ্ছি, নাইট কুইনের গন্ধ পাচ্ছি আমি। তো কখন যেন ঘুমিয়ে পড়ছি, সকালবেলায় আসিফের ফোন পেলাম। আসিফের ফোন পাওয়ার পর বলতেছে যে এরকম আমি আজকে আসতেছি, তো তুমি এই সময়টা একটু হয়তো বোরিং একটা টাইম পাস হবে, তো তুমি টাইমটা পাস করো আমি আসছি। তো পরে মোটামুটি ওই দিন 10টার দিকে বাস এসে পৌঁছায়, তো মোটামুটি 11:30টার দিকে ও পৌঁছে গেছে বাসায়। এসে পৌঁছানোর পর তারপর আমি বলতেছি যে আসিফ, আমি ওকে ডিটেলস বললাম যে এরকম রাত্রে থেকে আসার সময় বাসে কি হয়েছে। তো ও জিনিসটা কিন্তু এভাবে বিলিভ করেনি যে এরকম হয়েছে, বা আবার ও ভাবতেছে যে আসলে এটা হয়তো বা হয়েছে, ও ঠিক কনফিউজড। তারপরে বললাম যে এরকম আঙ্কেল আন্টি আমাকে সাকিব বলছে হঠাৎ করে প্রথমে ঢোকার পর, এর পেছনে কষ্টটা কি? তো বলতেছে যে আসলে পরে বৃদ্ধা মহিলার কথাটাও বললাম। তো বলতেছে যে আসলে একটা ব্যাপার কি, আমাদের এখানে তুমি যে বৃদ্ধা মহিলার কথা বলতেছো সেটা আমি মিলাতে পারছি না, কারণ হলো যে উনি এখন থেকে প্রায় 6-7 বছর আগে মারা গেছেন, এবং ওনার যে ছেলেটা ছিল ওনার নাম ছিল সাকিব, এবং তার চেহারার সাথে তোমার চেহারা যথেষ্ট পরিমাণ মিল আছে, তো যে কারণে হয়তো বা মানে ওর বাবা মা আর কি কনফিউজ
করেছেন মানে।
তো আমি বললাম যে তাহলে কিভাবে সম্ভব যে
মহিলাকে ভুল করেনি, দেখে হয়তো অবাক হয়েছিল,
দেখে হয়তো অবাক হয়েছিল। তো 6-7 বছর আগে যখন সাকিব একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তার শোকে দেখা যায় যে ওর মা একটা সময় এসে মারা যায়, তার কিছুদিন পরই সে মারা যায়। তো এখানে দুইটা জিনিসের কিন্তু আমি মানে দুইটা জিনিস খুবই মানে কনফিউজিং লাগছে আমার কাছে, যে আমি আসিফের আমার সাথে প্রেজেন্সটা আমি কোনোভাবেই আসলে এক্সপ্লেইন করতে পারিনি, কিন্তু বৃদ্ধা মহিলার যেটা সেটা আমি অনেক ফাইন্ড মানে চিন্তা করে ফাইন্ড আউট করলাম যে পারহাপস এরকম হতে পারে যে আমাদের পৃথিবীতে কিন্তু মারাই সবচেয়ে ছেলেদেরকে বা মেয়েদেরকে বেশি ভালোবাসে, তো হয়তো বা সে মারা যাওয়ার পরও মানে সোলটা তো মানে সবসময়ের জন্য বেঁচে থাকে, ডেড বডিটা জাস্ট মারা যায়, তো হয়তো বা সে তার ছেলেকে ওই যে পথে যখন আমি এসে পড়ে যাচ্ছিলাম হয়তো বা সে ওই সময় এসে তার ছেলের মতনই এরকম দেখে হয়তো বা সে আমাকে সেভ করছিল। তো
এবং আপনি ফিল করতে পেরেছিলেন যে কেউ আপনাকে হাতে ধরে?
হ্যাঁ হাতে ধরছে, এটা আমার ক্লিয়ারলি মনে
আছে। আচ্ছা আচ্ছা, মানে সেটা সেই জায়গায় কোনো ভুল নাই?
না সেখানে কোনো ভুল নাই।
আচ্ছা ওকে,
তো এটা ছিল আসলে আমার এক্সপেরিয়েন্সটা।
ওকে, সো মানে আপনি যখন ফিরে এসেছেন তারপরে যে এখন ঢাকায় আছেন, তো তারপরে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি বা সেই বৃদ্ধা মহিলাকে এখনো পর্যন্ত দেখেন না আপনি?
না না,
এরপরে আর কোনো সমস্যা হয়নি?
এরপরে কোনো ধর আসলে ওই সময় আমার কোনো সমস্যা হয়নি, হয়তো বা সেদিন আমাকে সেভ করছিল, কারণ হলো যে আমি গর্তে পড়ে গেলে আসলে অনেক গভীর একটা গর্ত ছিল, এবং সেদিন হয়তো অনেক বড় একটা দুর্ঘটনা হতো। আমি বলছি যে আমি যদি মানে ওখানে যদি একজন লোক নাও মারা যায় তাহলে সে সিভিয়ারলি ওয়ান্ডেড হবে।
ওকে, সো এই ছিল ঘটনা, এবং থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স এর জন্য। আমি বেশ কিছু SMS পেয়ে গেছি এর মধ্যে, এবং আপনাদের যারা এখন আমাকে শুনছেন তাদের নিশ্চয়ই এরকম অসংখ্য এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো আমাদেরকে ইমেল করুন, এবং আপনারা ছোট করে ইচ্ছা করলে আমাদের সাথে এটা SMS এর মাধ্যমে শেয়ার করতে পারেন। আলিফ আমাদের লিখেছেন মাস কমিউনিকেশন এবং জার্নালিজম ঢাকা ইউনিভার্সিটি থেকে, তার খুব ভয় লাগছে, সে রয়েছেন তার কাছ থেকে শুনবো তার এক্সপিরিয়েন্স। কি নাম আপনার?
হ্যালো লিসেনার, আমি তন্ময়, খিলগাঁও থেকে।
খিলগাঁও থেকে ঘটনায় চলে যাই আমরা সরাসরি।
আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সে ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে। ঘটনাটা বলি।
জি প্লিজ।
এবারে ঈদের ছুটিতে আমি মানে বাড়ি যাচ্ছি আমার গ্রামের বাড়ি বৈশালে। তো বাড়ি যখন বাড়ি যাওয়ার জন্য আমি সবসময় মানে লঞ্চে আমরা যাতায়াত করি। তো বরাবরের মতোই আমরা মানে আমি আর আমার দুটো ফ্রেন্ড আকাশ অ্যান্ড একটা ফ্রেন্ডের নাম বুলেট, আমরা তিনজনে মিলে মানে যাওয়ার জন্য প্রোগ্রাম করি এটা ঈদের চার পাঁচ দিন আগে। তো আমরা তিন ফ্রেন্ড, দুটা কেবিন নেই লঞ্চে। তো তিনজনে মানে আমরা যেদিন লঞ্চে মানে যাচ্ছিলাম সেদিন মানে নিম্নচাপের কারণে মানে কিছুটা বৃষ্টি, হালকা বৃষ্টি এবং বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল। তো প্রায় মানে ওই দিন ঠান্ডা আবহাওয়ার কারণে মানে আর তখন রোজা ছিল বিধায় মানে সবাই মানে অনেক আগে ঘুমাতে চলে গেছিল, জাস্ট 12টা বা 1টার মধ্যে প্রায় অনেকেই ঘুমাতে চলে গেছিল। আর আমার ফ্রেন্ড দুটা, ওরা এক কেবিন এবং আমি অন্য কেবিনে ছিলাম। আমার ফ্রেন্ড আগে ঘুমাতে চলে গেছিল আর আমার ঘুম আসতে ছিল না বলে আমি মানে লঞ্চের সাইডে তো চেয়ারের মতো থাকে ওখানে বসে আমি মানে মোবাইলে গান শুনতেছিলাম। তো একটা পর্যায়ে গান শুনতে শুনতে প্রায় আমি মানে ঘুমের মতো বসছিলাম। তো হঠাৎ রাত তখন কটা বাজে আমি ঠিক বলতে পারবো না, আমি ঘুমাতে টাইম তখন দেখি নাই, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে মানে আমরা যখন 1:30 বা 2 হয়তো আমার ধারণা 1:30 বা 2 বাজতে পারে তখন মানে ওই সময় মানে লঞ্চ সাধারণত চাঁদপুর এলাকা অতিক্রম করে। আর যেটা বলার কথা সেটা হলো চাঁদপুরে আর 2002 আর 2003 নাকি মনে হয় যে লঞ্চ, দুটা লঞ্চ ডুবেছিল, ওখানে অনেক লোক মারা গেছিল। তো এটা আমি জানতাম আগে থেকেই। আর তখন আমরা ওখানে ওখান থেকে তখন আমি একা ছিলাম চেয়ারে বসা আর আমার অনেক সাইড অনেক সামনে একটা লোক বসে ছিল, অনেকেই প্রায় ঘুমিয়ে পড়ছিল আর হালকা হালকা বাতাস ছিল। তো হঠাৎ করে আমি দেখতেছি মানে সাইডে জমির পর জমি, অনেকটা জমি, এখন ওখানে আমি দেখতেছি একটা সাদা একটা হোয়াইট শ্যাডো মতো।
আচ্ছা।
আর তখন আমি একটা জিনিস ফিল করতেছি, স্মেল পাইছিলাম তখন, এটা সুগন্ধ না দুর্গন্ধ বলা যাবে না মানে দুটার মাঝে মাঝে, এটা আমি ঠিক বুঝাইতে পারবো না যে এটা আমি ফিল করছি তখন, এটা বলার মতো না।
আচ্ছা।
তো আমি ভাবছি হয়তো বা ঘুম আসছে, তো এই জন্য টায়ার রোজা রাখছিলাম, তো ভাবছি হয়তো মানে টায়ারটার ঘুমের কারণে হয়তো আমি কিছু ভুল দেখতেছি। তো আমি এর জন্য আমার ঘুম আসছে বুঝে আমি চলে গেছি আমার রুমে গিয়ে দরজা লক করে দিছি আর জানলাটা লক করে দিছি, যেহেতু ঠান্ডা ছিল এর জন্য লক করে দিছি। লোকের হালকা ফ্যানটা ছেড়ে ঘুমের মতো পড়ছি, তার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি হঠাৎ শুনতেছি মানে আমার ঘুমটা ভাঙে যায়, ঘুমটা ভাঙে যায় মানে দরজায় কে যেন নক করতেছে আমার মনে হচ্ছিল। আর এটা কেমন ছুটি স্কুল বা কলেজে যখন ছুটির ঘন্টাটা দেয় না যে অনেকগুলা মানে এই টাইপের একটা সব নক করতেছে দরজায়। আর ওই টাইমটায় আর মানে জানলাটা আমি যত ভালোভাবে লক করছিলাম ওটা কখনো খোলার কথা না, হঠাৎ করে মানে জানলাটা মনে হয়েছে কে যেন খুলে ফেলছে। আর দরজাটা যেহেতু নক করছিলাম আমি ঘুম থেকে উঠা মোবাইলের আলোটা জ্বালায় মানে দরজাটা খুলি, ওই সময় মানে লঞ্চের আশেপাশে কেউ ছিল না, কোনো মানুষ আমি দেখি নাই যে ওখানে কেউ ছিল, লাইট ডিম করা তো কাউকে দেখতেছিলাম না। তো আমি ভাবছি হয়তো বা এটা আমার মনের মানে ভুল হইতে পারে বা বাতাস হইতেছে বাইরে, হয়তো বা কোনো একটা শব্দ হতেই পারে। তো আমি আবার শুয়ে পড়ি দরজা লক করে। তো দরজা লক করে ঘুমানোর কিছুক্ষণ পর আমি যেটা মানে দেখি যে একটা মানে মানুষ না ঠিক বলতে পারবো না, আমি ছেলে না মেয়েটা আমি ঠিক বলতে পারবো না, ঠিক জাস্ট দেখতেছি মানে একটা লাশ যদি 7-8 দিন পানিতে ভিজা মানে পানিতে ভিজায় রাখে তো সেটার অবস্থা যেরকম হয় পৌঁছা যায়
মানে ভেসে আসা লাশগুলো দেখতে যেরকম হয়
এই টাইপের, যে মাংস মানে গাল থেকে খোসা খোসা পড়তেছে এই টাইপের একটা, এই টাইপের একটা মানুষ মানে আমাকে কাছে ডাকতেছে, তার মানে হাতের মাংস গুলাও কেমন যেন খোসা খোসা পড়তেছে মানে এতটা মানে বুঝতে পারবো না ছিল। হ্যাঁ। আর ওটা আমার তার কাছের দিকে রাখতেছে। তো এটা দেখে আমি ঘুম ভাঙা যায় আমার। তো আমার পাশের কেবিনে যেহেতু আমার ফ্রেন্ডরা ছিল তো আমি ওদেরকে ওই সময় মানে আমি যে বের হবো এরকম আমার শক্তি আমার গায়ে ছিল না, মানে শক্তিটা মনে হয় আমি হারিয়ে ফেলছিলাম। তো আমি তখনই আমার ফ্রেন্ডদের ফোন দিই, বাট ওরা মনে হয় ঘুমিয়ে পড়ছিল বা কি মানে সাইলেন্ট করে মনে হয় হয়তো বা ঘুম দিছিল যে কোনো ফোনটা রিসিভ করতে পারে না ওরা। তো তখন আমি দরজাটা খুলে লঞ্চের মানে শেষ দিকে মানে বেসিন বেসিন আছে ওখানে আমি মানে ফ্রেশ হওয়ার জন্য চলে যাই।
আচ্ছা,
তো আমি যখন মানে মানে পানির ট্যাপটা ছাইরা চোখে যখন দেই, চোখে মানে পানি দিয়ে, আমি সামনে তো গ্লাস ছিল, আয়নার দিকে আমি তাকাই, তো তাকানোর পর আমি যেটা দেখি যে আমার পিছনে জাস্ট আমি স্বপ্নে যেটা দেখছি ওই টাইপের একটা মানুষ আমার আবার ওই একই হাত দিয়ে আমার মানে তার কাছে আমার ডাকতেছে।
মানে আপনি এবার দেখছেন গ্লাসের ভেতর দিয়ে,
গ্লাসের ভেতর
ওই মানুষটাই,
ওই মানুষটাই
অতদিন ধরে যে পানিতে পড়ে থাকতে যেরকম হবে সেই মানুষটাই হাত দিয়ে ইশারা করে
আমাকে
তার দিকে ডাকছে। ওকে,
তো এটা দেখে আমি অবশ্যই ভয় পাওয়ার কথা, কারণ বিভৎস একটা।
তখন কয়টা বাজবে তাও রাত?
তখন আমি যেহেতু আমি ঠিক টাইমটা বলতে পারবো না, কারণ আমি ওখানে দেখি নাই, আমি দেখি নাই, বাট দু তিনটা তো বাজবে মানে বাজার কথা,
মানে আন্দাজ করে বলছেন। ওকে ফাইন, তারপরে
তো আমি পিছনের দিকে তাকাই, বাট তাকানোর পর আমি দেখি যে আমি আয়নার মধ্যে যেটা দেখছি বাট পিছনে সেটা দেখতে পাচ্ছি। তো আমি আবার মানে চোখে পানি দেয়া মানে আবার তারপর টিপটা বন্ধ করে দেয়। আমি যখন আবার মানে গ্লাসের দিকে তাকাই একই
চিহ্ন ভাবছিলেন যে ভুল হতে পারে,
আবার আমি একই জিনিস সেকেন্ড বার
আবার দেখছেন। আচ্ছা,
তখন আমার মধ্যে একটা ভয় কাজ করে যে সামথিং ইজ রং, এখানে কিছু একটা আছে
অবশ্যই।
তো তখন আমি চিন্তা করি যে আমার এখান থেকে অবশ্যই আমার ঘটনাটা ফেস করতে হবে, এখান থেকে ভয় ভয় পেলে তো আমি কিছু একটা হতে পারে। তো এর জন্য আমি চোখটা বন্ধ করি, তখনই চোখটা বন্ধ করে ঘুরে জাস্ট কোন কিছু চিন্তা না করে সোজা একটা দৌড়ে মানে আমি যতক্ষণ পারি মনে আমার যতটুকু শক্তি আমার মনে হচ্ছে কেউ আমার পাওয়ারটা টাইনে টেনে ধরতেছে, আমি সামনে থেকে আগাতে পারছি না।
আচ্ছা,
তো কোন রকমে আমি যাই আমার পাশে কেবিনে, আমার যে ফ্রেন্ডরা ছিল অনেকক্ষণ নক করার পর ঘুম থেকে উঠে, তো আমি আমার একটা ফ্রেন্ড ওর ডাইকে নিয়ে আসি যে বলে দোস্ত দেখ তো তুই মিররের মধ্যে কিছু দেখতে পাচ্ছ কিনা। ও বলতেছে না তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি বলে আমি তো একটু আগে দেখলাম, তুই কেমন দেখতে পাচ্ছিস না, মানে এখানে কি হয়েছে? ও আমার বলতেছে তুই মনে হয় সারাদিন রোজা রাখছো তো হয়তো অনেক টায়ার্ড, এর জন্য কি না কি দেখতেছো, তুই ঘুমাইতে চলে যা। আমি বলতেছি দোস্ত আমি একা ঘুমাতে পারবো না, তুই আমার বেড়ে আয়, আমরা দুজন একসাথে শুই, আমরা দুজন মানে আজকে আটটা যে করে পার করি পরে বোঝা যাবে। তো আমরা ও আমার কেবিনে আসে মানে আমরা ও ঠিকই ঘুমিয়ে পড়ে 10-15 মিনিটের মধ্যেই, বাট আমি ঘুমাতে পারি না। ফজরে আজান দেয় তো আমি নামাজ পড়তে চলে যাই, তারপর মানে লঞ্চ পৌঁছে যায় তৎক্ষণে। ওই দিন আমার রাতে আর তেমন কিছু আমার সাথে ঘটনা ঘটে নাই। তো তারপরে যেটা হয় আমি বাড়িতে যাওয়ার 2-3 দিনের মধ্যে আমার সাথে এমন কোনো কিছু ঘটে নাই। তো আমার একটা বাজে অভ্যাস বলা যায় যে আমি রাতে অনেক রাত জেগে মুভি দেখি।
আচ্ছা,
তো বাড়িতে যাওয়ার পর আমার রুমটা হচ্ছে গিয়ে মানে সামনে মানে বাসার একেবারে সামনে, ও রুমে মানে আমি যাওয়ার পর রুমটা খুলে দেওয়া হয়, তাছাড়া ও রুমে কেউ শোয় না। তো বাসে মানে বাসার রুমের সামনেই মানে একটা বাস যার বলে না বাসের যে ওরকম একটা ঝোপ, তো অনেক ছোটবেলা থেকে শুনছি ওইখানে নাকি জিন থাকে পরি থাকে এরকম মানে বলতো, মানে আমার ছোটবেলায়
সব বলতো
লোকজন বলতো, আর তাছাড়া আমার ছোটবেলায় মানে বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্য যে বলা হতো এটা ছোটকাল থেকে বলতো। তো আমি একদিন মানে মুভি দেখতেছি রাত্রে পিসি অন করে মুভি দেখতেছি কানে হেডফোন দিয়া মানে হেডফোন লাগিয়ে মানে মুভি দেখতেছি, মুভি দেখার একটা পর্যায়ে মানে অনেকক্ষণ হয়ে গেছে, তো আমার ঠান্ডা লাগতেছে মানে শীত শীত লাগতেছে, এর জন্য ভাবলাম বারান্দার দরজাটা তো খোলা ওটা আমি লক করে দিই, এর জন্য আমি মানে ওটা লক করার জন্য আমি মানে দরজার কাছে যাই। দরজার কাছে যাওয়ার পর একটা পা আমার মানে আমার রুম থেকে একটু মানে বারান্দায় পড়ে, তো এটা পড়ার পরে আমি যেটা ফিল করি আমার পাটা মানে একটু মানে ভিতরে আমি ঠান্ডা মানে ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি দরজাটা লক করতে আসছি, বাট আমার পাটা বাইরে হয়ে গেছে পর আমার মনে হচ্ছে কেমন যেন গরম লাগতেছে আমার,
বাইরে
প্রচন্ড গরম। তো আমি এটা ভাবার আমি মানে কি ব্যাপারটা কি এটা আমি বোঝার জন্য তো আমি সাহস করে একটু সামনে আগাই। তো আমার 3-4 পা সামনে আগানোর পর বারান্দায় যাওয়ার পর আমি যেটা ফিল করি যে 10-15 সেকেন্ডের মধ্যে আমার পুরো মানে জামা পুরো ভিজা যায় ঘামে, এতটা গরম বাইরে, বাট আমার রুমে কিন্তু ঠান্ডা। আর একটা কথা যে আমার রুমে কিন্তু এসি নাই,
বাইরে
কিন্তু ঠিক ছিল, বাইরের আবহাওয়াটা ঠিক ছিল যে বাইরে কিন্তু গরম ঠিকই ছিল, বাট আমার রুমটার মধ্যে ঠান্ডা, এটা আমার অনেকটা মানে তখন ভয় লাগে, বাট আমি কিছু মানে মনে করি না, আমি চিন্তা করতেছি মুভি দেখতেছি, তো আবার মুভি দেখতে আবার চলে আসি, দরজাটা লক করে মুভি দেখতে চলে আসি। তো তারপর যে ঘটনাটা ঘটে আমি মুভি দেখতেছি মানে তার মানে রুমে ঢোকার 10-15 মিনিট পরে ওখান থেকে যে আমি মনে হচ্ছে আমার কাঁধে কেউ একটা হাত রাখতেছে, কাঁধে বাম কাঁধে কেউ হাত রাখতেছে। তো এটা মানে আমি ফিল করতেছি না, কারণ মুভির মধ্যে আমি অনেকটা মগ্ন ছিলাম যে মুভিটাই মানে অনেকটা কি বলা যায়, এনজয় করতেছিলাম মুভিটা, এর জন্য আমি ওটা ফার্স্ট টাইম কোনো ভাবি নাই, ওটা কি না কি ভুল ধারণা হতে পারে। সেকেন্ড টাইম আমার মনে হইতেছে আবার কি যেন আমার এখানে হাত দিতেছে এবং ভিজা, মানে আমার বাম কাতটা ভিজে যাইতেছে এরকম মনে হচ্ছে। তো আমি আমার কাঁধের দিকে তাকাই, বাট দেখি কিছু না, কিন্তু মনে হচ্ছে আমার এই কাঁধটা কেমন যেন ভিজা।
কিন্তু আপনি যখন তাকান তখন কিছু
দেখতে পাচ্ছি না, তখন আমার অনেক ভয় লাগে যে কি হইতেছে আমার সাথে, মানে এরকম। আর তখন আমার মনে পড়ে লঞ্চের ঘটনাটা, যে এই টাইপের একটা ঘটনা আমার সাথে ঘটছে। তো তখন আমি খুব ভয় পাই। তো তারপরে আমি আমার মানে আমার পাশের বাসায় আমার ভাইয়া আসো, তো পাশের রুমে, তো আমি ভাইয়াকে নক করি, ভাইয়া এরকম আমার কেমন যেন লাগতেছে, তুমি আমার কাছে আসো, আমার কাছে এখানে ঘুমাও। তো ভাইয়া বলতেছে তুই রাতোরাত জায়গায় মুভি দেখতেছো, তোর পাশে আমি ঘুমাবো না, আমি আসবো না। আমি বলতেছি ভাইয়া আমার খুব ভয় লাগতেছে, তুমি প্লিজ আসো। তারপর ভাইয়া অনেক বলার পর ভাইয়া আসে।
আচ্ছা,
ভাইয়া আসার পরে ভাইয়া ঘুমায়, মানে অনেকক্ষণ আমার সাথে কথা বলে, তারপর ভাইয়া ঘুমায় পড়ে। বাট আমার কিন্তু ভয়টা কাজ করতেছিল, আমি বাইরে গেলাম, বাইরে গরম লাগতেছে, আমার রুমে ঠান্ডা, বাট আমার কাঁধে কেউ হাত দিতেছে, আমার জামাটা মনে হচ্ছে ভিজে গেছে। এরকম কিছু একটা প্যারানর্মাল আমার সাথে অনেক কিছু ঘটতেছে, যা আমি কিছুদিন থেকে ফিল করতেছি, বাট আমি কাউরে বলি নাই তখন, আমার ফ্যামিলি কারো কাছে জানাই নেই। পরের দিন সকালে ফজর নামাজ পড়ার পরে আম্মুর কাছে আমি বললাম যে আম্মু এই টাইপের এই ঘটনাগুলো ঘটছে। আম্মু তৎক্ষণাৎ আব্বুর জায়গায় আব্বুর কাছে বলে, তো আমাদের ওখানে পীর আছে একটা মাদ্রাসায় হুজুরের মতো, তার কাছে ওই দিন সকালে আব্বু আমার সময় দেরি না করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হুজুরে আমাকে দেখে, দেখার পরে মানে আমরা একটা রুমের মধ্যে যাই তো তিনজন, তো হুজুরে বলে বাবা তুমি একটু অন্য রুমে যাও, আমরা তোমার আব্বু আম্মুর সাথে একটু কথা বলি। তারপর আমি বের হয়ে যাই, তো হুজুর আব্বু আর আম্মুকে কি যেন বলে, বাট এটা তো আমি শুনি নাই তখন। তো আমি যখন আম্মুর সাথে রিক্সায় যাচ্ছি, তখন আম্মু বলতে আম্মুর কাছে জিজ্ঞেস করতেছে আম্মু কি বলছে তোমার হুজুরে আমার একটু বলো। আম্মু বলতেছে থাকে এটা শোনার দরকার নাই, তুমি তোমার সাথে যা হয়েছে ওটা ভুলে যাও, আর হুজুরে একটা তাবিজ দিছিল আমার, ওইটা তুমি পড়ো, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আমি বলছি কি হয়েছে আমার তো বলবো, আমার সাথে কি ঘটনা ঘটছে, অবশ্যই আগ্রহ জাগছে যে আমি ওই দিন লঞ্চে বসে এরকম একটা বিভৎস দেখছি,
কি হলো
কি হলো আমার সাথে। অনেক রিকোয়েস্ট এর পর আম্মা আমার যেটা বলতেছে, শোনো তুমি যেদিন ওই মানে রাত্রে মানে লঞ্চের সাইডে ছিলা, ওই দিন যে চাঁদপুর জায়গাটা অতিক্রম করতেছিলা, ওখানে অনেকগুলো লঞ্চ ডুবছে, কিন্তু ওখানে অনেক মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে, অনেক লাশ কিন্তু তখন পাওয়া গেছে, এটা কিন্তু খবর সব চ্যানেলে মোটামুটি অনেকেই জানে এটা, যে ওখানে অনেক মানুষ মারা গেছে। তো ওখানে একটা আত্মা নাকি তোমার, তুমি যখন আসছিলা লঞ্চে তখন তোমার উপর নাকি নজর পড়ছে তার, এই জন্য তোমার ক্ষতি করার জন্য সে এই পর্যন্ত তোমার ওই ওই চাঁদপুর থেকে কিন্তু এই তোমার বাড়ি পর্যন্ত তোমার পিছন পিছন আসছে তোমার ক্ষতি করার জন্য। আর এটা হুজুরের একটা মজার ব্যাপার হলো কি, আমি কিন্তু কাউরে বলি নাই যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে, মানে হুজুরকে কিন্তু আমি বলি নাই, বাট হুজুরে কেমন করে জানলো এটা আমি বুঝতে পারতেছি না, যে আমার সাথে এরকম কিছু ঘটছে। হুজুর তারপর আমার তাবিজ দিল এটা, তারপর ওটা আমি ইউজ করার পর থেকে আমি আর কোনো কিছু ফিল করি নাই, মানে আমার সাথে এরপর থেকে আর কিছু ঘটে নাই,
আমি ঠিক জিজ্ঞেস করি নাই বাট আমার আম্মু আব্বু যতটুকু বলছে
হুজুরই নাকি তাদেরকে বলছে, যে আমাকে দেখার পর হুজুর সবগুলো আম্মু তার আম্মু আব্বুর কাছে বলছে যে এই টাইপের ঘটনাগুলো ঘটছে, আমাকে সে ওজন থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বলে, আর আমার চেহারা দেখে সে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে আমার সাথে, বুঝতে পারে।
This track was downloaded from FusionBD.com. উত্তরা থেকে যে ভাইয়া খুব ভালো লাগছে, আমাকে তাজওয়ার SMS করেছেন মগবাজার থেকে, যে আমি আমার স্টোরি শেয়ার করতে চাই, আমি তো আপনাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছি bhootfm@radiofurti.fm, যারা স্পেলিং এ যাদের কনফিউশন আছে তাদেরকে বলি bhootfm@radiofurti.com ফুর্তি ডট এফ এম। মিরাজ আমাদের এসএমএস করেছেন এবং তিনি অনেক প্রশংসা করেছেন ভূত এফ এম এ, থ্যাংক ইউ। যে আমি একটি মেডিকেল কলেজে ফিফথ ইয়ারে পড়ছি, ভূত এফ এম বিশ্বাস, আচ্ছা ভূত এফ এম, আচ্ছা ভূত বিশ্বাস কখনোই করিনি, তবে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমি শেয়ার করতে চাই ভূত এফ এম শো এর মাধ্যমে। ঘটনাটি শুরু হয় এই বছরের মে মাস থেকে। প্রথম যেদিন শুরু হয় সেদিন আমার এক্সাম শেষ হয়েছে এবং আগের দিন সারা রাত পড়ে বেশ টায়ার্ড ছিলাম, তাই ফিরেই দিলাম বেশ দারুণ একটা ঘুম। ঠিক রাত 9টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি খুব ছোট একটা বাচ্চা ছেলে বেডের ঠিক পাশে দাঁড়িয়ে আছে, কালো বোরখা জাতীয় কিছু একটা পরা, ঘুমটা দেয়া, নিচের দিকে তাকিয়ে আছে যেন কিছু বলতে চায়। আমি চোখ বন্ধ করে ফেলি, ভাবলাম ঘুমের ঘোরের মধ্যে আছি। আবার চোখ খুলে আমি ভয় পেতে শুরু, আচ্ছা আমি আবার চোখ বন্ধ করে ফেলি, তখন একটু ভয় পেতে শুরু করেছি। হঠাৎ মনে হলো কেউ খুব শক্ত করে আমার গলা চেপে ধরলো। আমি এক ঝটকায় উঠে বসে পড়লাম এবং ভালো করে তাকিয়ে দেখলাম রুমে কেউ নেই। বাসায় মা আর আমার ভাই ছিল। আমি দৌড়ে তাদের কাছে চলে যাই এবং ব্যাপারটা বলি, কিন্তু তারা কেউ খুব একটা পাত্তা দিতে চাইলেন না। আমিও ধরে নিলাম যে যা ঘটেছে সবটাই আমার কল্পনা। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আমি রাতে পড়ছিলাম, হঠাৎ মনে হলো বাসার ছাদে কেউ খুব জোরে দৌড়ঝাঁপের আওয়াজ করছে। আমার বাসাটা টপ ফ্লোরে, তাই ছাদে আওয়াজ হলেই ভালো মতোই শোনা যায়। শব্দ আসছিল ঠিক আমার রুম বরাবর উপর থেকে। এত রাতে বাড়ির কেউ ছাদে ওঠার কারণ নেই, তাও গুরুত্ব না দিয়ে আমি পড়ায় মন দিলাম। কিছুক্ষণের মধ্যেই শব্দটা বেড়ে যায়, মনে হচ্ছে ছাদে খুব দৌড়াদৌড়ি হচ্ছে, মাঝে মাঝে স্যান্ডেল ঘষে ঘষে হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি তখনই আব্বুকে ডাকতে যাই। আমার আব্বা খুবই সাহসী প্রকৃতির মানুষ, তিনি ছাদে গিয়ে চেক করতে যেতে চাইলেন, কিন্তু আমার এতই ভয় লাগছিল যে আব্বাকে যেতে নিষেধ করলাম। এরপর থেকে বেশ কয়েকদিন ছাদের শব্দ হওয়ার পর ব্যাপারটা মানে চলতেই থাকে এবং তারপর কমে যায়। কিন্তু এরপর একদিন আমি বসার ঘরে চেয়ারে বসে টিভি দেখছিলাম, হঠাৎ আমার চেয়ারের পেছনে খুব জোরে কেউ একজন একটা ধাক্কা লাগে। আমি ফিরে তাকাই কিন্তু কেউ নেই। এগুলো ছাড়াও মাঝে মাঝে যখন একা থাকতাম খুব সুন্দর পারফিউমের স্মেল পেতাম। এরপর আমার ভাই আমাকে জানায় যে প্রায় মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, তার বেডের নিচের দিক থেকে খুব জোরে কেউ যেন ধাক্কা দেয়। আমার ভাই খুব মানে কি বলবো রিলিজিয়াস এবং সবকিছু সে নিয়মকানুন মেনে চলে। এবং এর কয়েকদিন পর আমার ভাই একদিন বসার ঘর থেকে বের হওয়ার সময় লাইট অফ করতেই হঠাৎ সে দেখতে পায় যে একটা মানুষের ছায়া ফ্যান থেকে ঝুলে আছে। দেখে মনে হচ্ছে যে ছায়াটার গলা থেকে দড়ি দিয়ে ঝোলানো এবং মানে মনে হচ্ছে যে ফ্যান থেকে কেউ একজন ফাঁসি নিয়েছে এবং সে খুবই ভয় পেয়ে যায়। এসব ঘটনার পর আমাদের বাসায় মিলাদ এবং খতমে শাফা পড়ানো হয়। এরপর আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা আমাদের বাসায় আর হয়নি। ভূত এফএম এর সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগলো আপনার এক্সপিরিয়েন্সটি সবাইকে জানাতে পেরে, আর সেই সাথে আরো সবাইকে জানাবো যে এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের জীবনেও আছে। সুতরাং ভূত এফএম @radiofurti.fm এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই, এটা শুরুতে জানিয়ে দিলে সবচাইতে বেশি ভালো। এছাড়াও আমাকে সুমন চট্টগ্রাম থেকে লিখেছেন, এছাড়াও লিখেছেন যে ভালো হচ্ছে, বেস্ট অফ লাক। শাকিল ভোলা থেকে আমাকে SMS করেছেন, লুবনা আমাকে SMS করেছেন, রোকেয়া হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনি ভূত এফএম শুনছেন এবং ভয়ও পাচ্ছেন। এছাড়াও শুভ্রা আমাকে SMS করেছেন এবং আমাকে এছাড়াও SMS করেছেন গাজীপুর থেকে একজন, নামটা লেখে নিন, লিখেছেন যে ভাই আজকের স্টোরিগুলো অনেক ইন্টারেস্টিং। এছাড়াও আমাকে SMS করেছেন ফাহাদ মোর্শেদ, আমাকে SMS করেছেন কুহু রাজশাহী থেকে, ভয় লাগছে তার, আমাকে SMS করেছেন ঝিনি, এবং এছাড়াও আরিফ খুলনা থেকে SMS করেছেন, আজ্জুল হাকিম আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM, তাপস আমাকে SMS করেছেন খুব ভালো লাগছে। এছাড়াও আমাকে টিটু SMS করেছেন উত্তরা থেকে, তানিশা SMS করেছেন খুশি আমাকে খুলনা থেকে। যাই হোক, আমরা আবারও পরবর্তী ঘটনায় চলে যাব এবং আমাদের সঙ্গে আরো অনেক গেস্ট রয়েছেন, তাদের কাছ থেকে একটা একটু ঘটনা শুনবো। আচ্ছা আপনার নামটা একটু বলুন প্লিজ।
হ্যালো লিসনার্স, দিস মিথুন। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
আপনাকেও শুভেচ্ছা সবার পক্ষ থেকে।
থ্যাংক ইউ। ওকে, অ্যাকচুয়ালি আজকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি এটা একটা দুর্গাপূজার সময় ঘটেছিল ঘটনাটা। এটা আরো বছর দুই এক আগের ঘটনা। তখন পূজোর ছুটিতে মানে আমি দেশের বাড়িতে যাই, আমাদের দেশের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। তো ওখানে যাওয়ার পরে সব ফ্রেন্ডরা একত্রিত হই। তো সবাই এবারে একটা মানে পূজার সময় যেটা হয় দুর্গাপূজার সময় যে মন্ডপ ঘুরে ঘুরে দেখা হয় একটা থেকে একটা, তো আমরা ফ্রেন্ডরা একসাথে মিলে কয়েকটা মন্ডপ ঘুরে ঘুরে দেখলাম এবং বেশ মজা টজা হলো আর কি।
আচ্ছা,
তো রাত্র তখন 11:30 দিকে আমরা মোটামুটি মন্ডপ দেখা শেষ, একটা আমাদের ওখানে একটা কলেজ আছে, কলেজের উপর একটা পুল আছে, ওইটার উপর দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল আর কি। তো তখন এক ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রস্তাব দিল আমাদেরকে যে এখান থেকে একটা গ্রামের ভিতরে একটা বড় একটা মন্ডপ আছে যেখানটা অনেক জমজমাট হয় পূজাটা।
আচ্ছা,
এবং অনেক এখানকার এগুলার চেয়ে মানে মন্ডপ গুলার চেয়ে ওখানটা অনেক বড় আয়োজন,
অনেক বড় আয়োজন।
তো ওখানে যাবি কিনা? আমি বললাম যে প্রায় 12 বাজে, এখন যাওয়াটা কি উচিত হবে? সবাই বললো যে তো ফ্রি আছি, কাজ নেই, চল যাওয়া যাক। তো রওনা দিলাম। তো আমাদের সাথে দুইটা বাইক ছিল, তো আমরা মানুষ ছিলাম 8।
আচ্ছা,
দুইটা বাইকে 8 যাওয়াটা টাফ হয়ে যায়। তো আমরা ওখানে বাজারে গেলাম, বাজারে ওই গ্রাম উলানিয়ার সাথে মানে বাজার আমাদের এখানে বাজারে একটা মানে বাইকের লোক আনা নেওয়া করতো, ওরা ট্রিপ দিত। তো ওখান থেকে একটা বাইকের একটা লোককে ঠিক করলাম। তো ওই বাইকে দুজন উঠলো আর আমরা অন্য দুইটা বাইকে টোটাল তিনটাই তিনজন করে রওনা দিলাম।
ওকে,
তো মানে যাওয়ার আগে একটা বিষয় বলে নেই যে যে গ্রামটা যাচ্ছি সেখানে আমাদের এই সার্কেলের ভিতরে দুইটা ফ্রেন্ড, ওদের প্রায় যাওয়া আসা করতে হয়তো গ্রামটা একটা কাজের কারণে। আর যে লোকটা ট্রিপ দেয় সে তো রেগুলার কয়েকবার করে যায়, যাওয়া আসা করে আরকি। তো যার ফলে মানে ওটা সবারই চিনা
মোটামুটি, সবার কাছে পরিচিত একটা গ্রাম।
হ্যাঁ, তো আমরা রওনা দিলাম 12:30 দিকে রওনা দিলাম। তো যাচ্ছি পথে বেশ দুপাশে ঘন জঙ্গল, মাটির রাস্তা, আকাশে জ্যোৎস্না ছিল, ভালোই আলো ছিল, চাঁদের আলো ছিল। তো যাচ্ছি কিছু মানে বেশ প্রথম দিকে বেশ ফান্টান করতে করতে যাচ্ছিলাম, ফ্রেন্ডরা আছে একসাথে। তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে এত দূর তো না আসলে, যে আমরা যেখানে যাচ্ছি এতক্ষণে চলে আসা।
এমনিতে মোটামুটি কত কিলো ছিল
ওটা? প্রায় ছিল 40 কিলোর মতো ওখান থেকে। তো আমরা বেশ কিছু এতক্ষণ লাগার কথা না, যেভাবে যাচ্ছি যে গতিতে এতক্ষণ লাগার কথা না। এবং ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে হ্যাঁ আমরা তো, আমারও মনে হচ্ছে এতক্ষণ লাগার কথা, আমরা ওদের পট্টত ভুল করছি কোথাও। তো একজন বললো যে তাহলে এক কাজ করি, আমরা পিছনে ব্যাক করি, আমার মনে হয় আমরা অন্য কোনো ইসে ঢুকে পড়ছি। ওকে ফাইন, ব্যাক করো। তো যখন ব্যাক করা শুরু করলাম আমরা, তখন কিছু দূর চলার পরে কিছু মানে রাস্তায় কিছু অদ্ভুত টাইপের জিনিস দেখতে পেলাম। যে রাস্তা থেকে আমরা গিয়েছিলাম ওই রাস্তাতেই এখন কিছু ডাল পড়ে আছে, গাছের ডাল, কিছু গাছ পড়ে আছে, কিন্তু ঝড় বন্যা কিছু নাই। কিন্তু এই এবং সবচেয়ে বড় কথা, এই রাস্তাতে আমরা একটু গিয়েছিলাম
মানে বাধা পড়ছে,
বাধা পড়ছে। এবং মাঝে মাঝে দেখি যে রাস্তা কাটা, বাইক নিয়ে যেতেও সমস্যা হচ্ছে ওখান থেকে। এনিওয়ে, তারপর আমরা আগাচ্ছি মানে আগাচ্ছি মানে পিছনের দিকে যাচ্ছি আর কি। তো কিছু দূর যাওয়ার পরে এইভাবে মানে এই বাধাগুলো পার হওয়ার সময় মানে কিছুক্ষণ পার হওয়ার যে আমরা সবাই একটু অড লাগতেছিল যে এইভাবে তো মানে হওয়ার কথা না, মাত্র গেলাম তো একটু ভয় ভয় লাগতেছিল সবার যে আসলে প্রবলেমটা কোথায়, এভাবে এভাবে হচ্ছে প্রবলেমটা কোথায়। তো আমরা তারপর একটু ভয় এবং শঙ্কা নিয়ে আগাচ্ছি। তো আমাদের ভাগ্য ভালো, একটা হঠাৎ করে ওই বনের ভিতরে একটা কুড়ে ঘরে একটা দেখা গেল। তো ওখানে আমরা নক করলাম বাসাটা তো রাতের বেলা, লক করার পরে কিছু নক করার পরে একটা লোক খুললো দরজা। খোলার পরে উনি আমাদের ভিতরে একজনের চিনে ফেললো যে উনি আসলে আমাদের ফ্রেন্ডের একজনের কারখানায় কাজ করে। বললো যে আরে তোমরা এখানে এত রাতে? আঙ্কেল আমরা ইসে পূজা মণ্ডপে যাচ্ছি উলানিয়ে। তো উনি বললো যে পূজা মণ্ডপে যাচ্ছি এত রাতের বেলা, আর এই রাস্তাটা তো এমনি তো খুব একটা
ভালো না,
ভালো না, এটা বদনাম আছে রাস্তার অনেক।
আচ্ছা,
তো আমরা ওনাকে বললাম যে আমাদের এই প্রবলেম হচ্ছে। উনি বললো যে তোমরা এক কাজ করো, তোমরা আজকে রাতে যাওয়ার দরকার নেই, তোমরা এখানে থেকে যাও। তো আমরা বললাম যে না আঙ্কেল, আমরা বের হয়েছি যখন যাই, আর এত এতজন লোক আসি একসাথে, প্রবলেম হবে না আশা করি। তো আপনি আপনাদেরকে বলে দেন যে পথটা কোন দিকে হবে। তো উনি আমাদেরকে দেখিয়ে দিল রাস্তাটা যেদিকে দিক দিয়ে যা। তো আমরা ওনার কথা মতো রওনা দিলাম আবার। তো এবার যে রাস্তা যাচ্ছি সে রাস্তাটা মানে মাটির রাস্তায়, দুই পাশে এবার আর বন নেই, দুই পাশে ক্ষেত, ধান ক্ষেত আর কি। তো এখন রাস্তা মোটামুটি চাঁদের আলো মোটামুটি ক্লিয়ারই ছিল, সব দেখা যাচ্ছে। তো হঠাৎ করে কিছু তো চলার পরে এই রাস্তা তো দেখলাম যে মানে কাদা হয়ে আছে
জায়গায়।
মানে কাদার হয়ে থাকাটা এত বেড়ে গেল একটা পর্যায়ে যে এখন আর বাইক চালিয়ে যাওয়াটা সম্ভব না। তো আমরা বাইক থেকে নেমে ওই যার যার বাইক ও হাত দিয়ে ধরে ঠেলে নিয়ে যাচ্ছিল আর কি। তো আমাদের ভিতরে যে ফ্রেন্ডটা সবার সামনে ছিল বাইক নিয়ে, ও একটু আমাদের থেকে একটু সামনেই ছিল, তো ও হঠাৎ করে বাইকটা ফেলে রেখে চিৎকার করে পিছনে চলে আসলো।
আচ্ছা,
তো মানে চলে আসলো এবং ওর চোখে প্রচন্ড ভয় আর কি, ভয়ঙ্কর কিছু একটা দেখলে এই টাইপের এক্সপ্রেশন থাকে মানুষের, এবং চিৎকার করতেছে যে দোস্ত আমার বাইকের নিচে একটা লাশ। আমরা শুনি, আমরাও একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমাদের এরকম একটা পথ পার হয়ে আসছে, আমাদের একটু আগে একটু ভয় ছিল। আমরা বললাম যে কি বলিস এখানে লাশের ভিতর থেকে, কোন মানুষজন দেখা যাচ্ছে না লাশ পড়ে থাকবে গ্রামের রাস্তার ভিতর। ও বললো যে না বিশ্বাস কর আমার ওটা লাশ, এবং ও আস্তে আস্তে ওর অ্যাবনর্মালিটির মাত্রা বাড়তে লাগলো। তো মানে কাঁপতেছে, দৌড় দিয়ে পালিয়ে যাওয়া দর্শক আমরা কয়েকজন ধরে রাখছি ওকে যে মানে দাঁড়া দেখি কি হয়। তো যে ছেলেটা ট্রিপ মারে ও বললো যে ভাই আপনারা দাঁড়ান, মানে আমার সাথে পিছিয়ে পিছিয়ে আসেন, আমি আগে যাই দেখি বিষয়টা কি। তো ও আগালো আস্তে আস্তে করে আগালো, আমরা খুব ভয় পাইনি পিছনে মানে ওকে ফলো করছিলাম। তো কিছুদিন পর ও বাইকটা তুললো, বললো যে এখানে তো কিছু নাই, কোনো লাশ টাশ তো কিছু নাই। ও বললো যে বিশ্বাস করে আমি দেখছি, একটু আগে ছিল একটা লোক, মানে ধুতি পরা ছিল লোকটা, এবং আমার বাইকের নিচে পড়ছে, চাকার নিচে পড়ছে আর কি লোকটা। আমরা বললাম যে দেখ এটা তুই ব্যাপারটা এই কর, হ্যাঁ এই কর। তো ওকে আমরা ঠান্ডা করলাম এবং আমরা সবাই ওই কাদা রাস্তার পার হওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু বাইকে যাওয়ার পরে একটা পানের বর ছিল, ওখানটা আমরা বাইক থামালাম। যে থামানোর পর সবাই চিন্তা করলাম যে আসলে এইভাবে যাওয়াটা আর উচিত হবে না, আমাদের
রিস্কি হয়ে যাচ্ছে,
রিস্কি হয়ে যাচ্ছে, কারণ এক তো বাধা আসতেছে এবং একটার পর একটা মানে বাধার মাত্রাও বেড়ে যাচ্ছে, এইভাবে আগানোটা উচিত হবে না। আমরা বাইক অফ করে ওখানে দাঁড়ালাম এবং সকালে আলো ফোটা পর্যন্ত ওখানে ওয়েট করলাম। আলো ফোটার পরে ওখানে আমরা সকালবেলা তারপর বাসায় চলে আসছি।
এবং তখন আর কোনো ওই যে সারা রাত যেখানে স্টে করেছেন কোনো ধরনের কোনো সমস্যা হয়
না, ফেরার সময় দিনের বেলা আর কোনো প্রবলেম,
পরে খোঁজ নেন নাই যে এই যে লাশটা দেখলো কেন
ছিলাম। পরে আমাদের মানে চাচা টাইপের একজনের সাথে জিনিসটা বললাম, উনি বললো যে তোমরা এত রাতে ওই রাস্তাতে কেন গেছো। আর ওই ছেলেটার কথা বললো যে ও তো বিশেষ করে যে যাওয়া আসা ও তো জানে যে রাস্তাটা রাতের বেলা চলার জন্য খুব একটা সুবিধা না।
না কেন ওই বৃদ্ধ লোকের লাশ দেখলো মোটরসাইকেলের নিচে এরকম কোন খবর
টাইপের মানে জিনিসটা মানে ও দেখেছে, মানে এর আগেও আরো কয়েকজন কিছু অড অড জিনিস দেখছে এখানটায়, কিন্তু মানে লাশই দেখছে এইভাবে বাইকের নিচে পড়ছে এরকম না, তবে আরো অনেক মানুষের অড এক্সপিরিয়েন্স ছিল ওটা ওই রাস্তা নিয়ে।
এই ছিল ঘটনা এবং আমি কিছু এস এম এস পড়ে ফেলি, অসংখ্য এস এম এস এর মধ্যে এসে গেছে। নামটা আরেকবার বলবেন।
আমি তন্ময়।
তন্ময়, আপনার সেকেন্ড যে ঘটনাটা বা আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ের মনে হয়, আপনার তো বেশ কয়েকটা আছে, সেটা আমি একটু শুনি।
মানে ঘটেছে আমার, মানে আমি যখন আমার এজ 8 or 9 এইরকম একটা ছিল, তখন এই ঘটনাটা ঘটছে আমার কাকার সাথে।
আচ্ছা,
তো ঘটনাটা কতটা ভয়ের এটা বলতে পারবো না, বাট আমি যেটা নিজে দেখেছি সেই অনুযায়ী বলতেছি।
আচ্ছা,
আমার কাকা মানে আমাদের আমাদের গ্রাম তো বৈশাখ সুরূপকাঠিতে, তো ওখানে সবাই মোটামুটি অনেকেই জানে হয়তো, ওটা মানে কাঠ ব্যবসার জন্য অনেকটা প্রসিদ্ধ। তো ওখানে মানে আমার আমার মানে আমাদের ফ্যামিলি সবাই ওখানে ব্যবসা করে, কাঠের ব্যবসা করে। আমার আমার বাবারা 5 ভাই, তো আমার মানে যে ঘটনাটা বলবো সে আমার 4th কাকা।
আচ্ছা,
তো সেও ব্যবসা করতো, মানে প্রতিদিন সকালে সে বের হতো। মানে হঠাৎ করে একদিন মানে একটা অন্যরকম একটা ঘটনা ঘটে, মানে সে আমার যে কাকি মানে তার ওয়াইফ, তার ওয়াইফকে মানে ব্লেড দিয়া মানে গলায় আঘাত করে। তো এরপরে আমার কাকি চিৎকার করে ওঠে, তারপর আমার মানে আমার 4-3 কাকা মানে ওই একটা বাড়ি, পুরান একটা বাড়ি মানে ওখানে কাঠের বাড়িতে আমার 3 কাকা থাকতো আর আমরা আলাদা একটা বাসায় থাকতাম, মানে পাশে আলাদা একটা বাসায় থাকতাম। তো কাকি চিৎকারের পর সবাই মানে আইসা কাকিকে হসপিটাল নেয়, আর কাকা মানে একটা কাকা কথা বলে আর কি, তাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া ছিল না, কি কারণ হলো এটা পরে জানতে পারছি আমরা। তো এরকম কাকি কিছুদিন পর সুস্থ হয়, তারপর আবার তাদের মধ্যে মানে মিল হয়, আবার একসাথে স্টে করে। দেন কিছুদিন পর কাকি যেটা বলে আমাদেরকে সকালে, যে তার আগের দিন রাতে মানে কাকা 10 বা 11 দিকে বের হয় বাসা থেকে, বাসা থেকে বের হয়ে 1:30 বা 2 দিকে কাকি তখন সজাগ।
আচ্ছা,
দেখে কাকা রুমে ঢুকছে দরজা খুলা, মানে তারা তো দোতলায় থাকতো, দোতলার একটা সাইডে একটা রুমে, রুমে ঢুকছে দেখতেছে যে কাকার চোখটা ক্যাটস আই মানে সাদা, মানে কাকার চোখ কিন্তু এমনি তো ওরকম না, কালো, বাট ক্যাটস আই মানে চোখ দুটো জ্বলতেছে, শুধু চোখ দুটো জ্বলতেছে। আর কাকি যে জিনিসটা দেখতে পাচ্ছে যে জিব্বা মানে ঠোঁটটা, নিচের ঠোঁটটা মানে ঝুলা গেছে গলা পর্যন্ত, আর ব্লাড মানে নাক থেকে এন্ড মুখ থেকে ব্লাড ঝরতেছে, জাস্ট এই টাইপের একটা কাকি আমাদের পরের দিন যেটা বলছে ওইটা দেখে ওই রাতে সে মানে আমার অন্য কাকির রুমে গিয়া ডাইকা তাদেরকে যখন তার রুমে আনে তখন কাকা আবার ঠিক সারা কিছু দেখতে পায় না বাট কাকি কিন্তু ওটা ফিল করছে। দেন এটা দেখার পর আমার পরের দিন আমার দাদা তো জীবিত তখন তো দাদার এখনো জীবিত তো দাদাকে বলে কথাগুলা তো দাদা চিন্তা করে যে আমাদের ওখানে একজন বড় আমি আমার আগের ঘটনায় বলছি যে আমার যেখানে নিয়ে গেছিল যে পীর সাহেবের কাছে কাকাকে ওই একই জায়গায় নিয়ে যায় তো হুজুর যেটা দেখে কাকাকে বলে যে সুন্দরবন মানে ওনার বনাঞ্চল থেকে একটা গাছ কাটা হয় ওই গাছটাই নাকি জিনের একটা মানে তারা ওইখানে থাকতো গাছটা কাটার কারণে তাদের বাসস্থল বাসস্থলটা যেহেতু ভেঙে গেছে সো যে গাছটা যে কাটছে যে কাঠুরে তাকে নাকি মেরে ফেলছে তারা আর গাছটা ঘুরতে ঘুরতে মানে কাকার কাছে আসছে মানে আমাদের ওই কাঠ ব্যবসা যেখানে ওইখানে তো কাঠ ব্যবসা যারা করে তাদের কাঠে কিন্তু একটা মার্কিং করা লাগে যে কার কাঠ কোনটা মানে চিহ্নিত করার জন্য কাকার মানে সবার একটা নাম্বার আছে আলাদা পাসওয়ার্ড টাইপের এরকম একটা নাম্বার আছে ওটা দিয়ে রাখলে চিনতে পারে যে এটা আমার কাঠ এটা আরেকজনের কাঠ তো কাকা যখন মার্কিংটা করতেছিল তখন ওইখান থেকে নাকি কাকাকে কাকার উপর নজর পড়ছে কাকার ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লাগছে মানে একজন না সে মানে হুজুর বলছে একজন না এখানে অনেক গুলা অনেক চিন মানে বলছে শুধু একটা না তো এটা বলে তারপর হুজুর মোটামুটি ট্রিটমেন্টের পর মানে কাকা মোটামুটি সুস্থ হয়ে ওঠে বাট তার মানে স্বাস্থ্য আগেতে ভালো ছিল বাট এই ঘটনাটা ঘটার পর কাকার স্বাস্থ্যটা অনেক খারাপ হয়ে যায় মানে সে অনেকটা শুকায় যায় এরপরে আমার দাদা চিন্তা করে তার মানে বরিশালে ওরকম তখন আরো দশ এটা তো প্রায় 10 বছর আগের কথা তখন মানে ভালো চিকিৎসা ছিল না বরিশালের দিকে কিন্তু ভালো হসপিটাল হয় নাই তখন ঢাকা মানে ভালো চিকিৎসার জন্য দাদা তাকে ঢাকা নিয়ে আসে তো ঢাকা 15-20 দিন থাকার পর মোটামুটি ডাক্তার দেখার পর মোটামুটি কাকা সুস্থ হয়ে ওঠে তারপর দাদা চিন্তা করে যে আবার গ্রামের বাড়ি ফিরে যাবে তো যাওয়ার পথে মাওয়া ফেরিঘাটে মাওয়া ফেরিতে বাস উঠার পরে কাকাকে আর দাদা দেখতেছে না সে পাশে পাশের সিট থেকে কোথায় চলে গেছে খুঁজে পাইতেছে না বাট পুরাটা দাদা মোটামুটি দাদা মানে বয়স অনেক বেশি হলো দাদা অনেকটা স্ট্রং এখনো মানে সে পুরাটা মোটামুটি খুঁজে দেখছে মানে যতটা সম্ভব সে খুঁজে দেখছে ওই দিনই সে আবার ওপারে গিয়ে আবার ব্যাক করছে আবার ব্যাক করে মোটা আবার আবার ঢাকায় আসছে আবার দেখছে কোথাও তারা পাইতেছে না দেন দাদা মানে হতাশ হয়ে ফিরা যায় বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমার মানে বাবা মানে চাচাদের নিয়ে মোটামুটি আলাপ করতেছে এখন আমার চাচি বলতেছে ওই হুজুরের কাছে একটু আবার যান মানে কি না কি হয়েছে তারপর ওই হুজুরের কাছে আবার যায় আমার চাচারা যাওয়ার পরে যে হুজুর যেটা আমাদের বলে যে তাকে নাকি জিনেরা মানে ক্ষতি করার জন্য আমরা যেরকম পুতুল নিয়ে খেলা করি না তো ওই জিনদের কাছে কাকা পুতুলের মতো তারা তাদের তাকে নিয়ে এখন খেলতে চাইতেছে মানে এই টাইপের একটা কথা বলে যে তাকে তারা অন্য জায়গায় নিয়ে গেছে মানে কিছু একটা বুঝায় মানে নিয়ে গেছে তো এর জন্য মানে হুজুর যেটা বলে তাকে মানে সে কোথায় আছে এটা তো আর আমরা কেউই জানতাম না তখন তো এটা বলার জন্য ছোট্ট একটা আয়না মানে একটা কালো কাপড়ে পেঁচানো এই টাইপের একটা আয়না মানে দেয় আমার দাদার কাছে বলে যে যার তুলা রাশি রাশিতে কে কতটা বিশ্বাস করে আমি জানি না বাট তুলা রাশি যার আছে সে নাকি আয়নার মধ্যে দেখতে পারবে যে কাকা কোথায় আছে তো এই জন্য মানে আমাদের বাসায় ওই দিন সন্ধ্যার সময় মানে 3-4 জন মানে মোটামুটি হুজুর মানে যারা মোটামুটি প্রসিদ্ধ এলাকায় তাদেরকে আনা হয় তো ফার্স্ট যে হুজুর মানে আয়না খুলে মানে কালো কাপড়টা সরায় মানে দেখতেছে দেখার মধ্যে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে
আচ্ছা
সেকেন্ড আর এক হুজুর আসে সে অজ্ঞান হয়ে পড়ে থার্ড যে হুজুর আসে সে একটু দেখে তারপর বলে যে ফরিদপুরের এই জায়গায় এইখানে আছে এইটুকু বলে সে অজ্ঞান হয়ে পড়ে কেউ কিছু বলতে পারে মানে সে জায়গাটা বলে দিছে কিন্তু ওই দিন রাতেই গাড়ি মানে গাড়ি করে রাতে ফরিদপুর চলে যাওয়া হয় আর ওই হুজুর ওই যে 3 জন হুজুর অজ্ঞান হয়ে পড়ছিল তারা বলে যে সে যখন আয়নার মধ্যে দেখতেছে 3 হুজুরই কিন্তু দেখছে যে ফরিদপুর বাট 2 হুজুর বলতে পারে না লাস্টের জন বলতে পারছে তাদের যখন দেখতেছে আয়নায় তখন তারা এই জিনিসটা ফেল করছে কেউ তার মাথায় এত জোরে আঘাত করছে মনে হয়েছে কয়েক টন ওজনের কিছু একটা দিয়ে এমন জোরে মাথায় আঘাত করছে যে তার রগ মানে ছিঁড়া গেলে যেরকম হয় না মাথার রগ
সেরকম একটা ব্যথা অনুভব
ওই জন্য অজ্ঞান হয়ে পড়ছে তারা কেউ কিছু বলতে পারে না বাট তারা কিন্তু দেখছে
আচ্ছা
তারপর পরের দিন কাকাকে ওইখান থেকে তারা যে জায়গাটায় বসে ওই জায়গাটাই কিন্তু আমরা গিয়ে পাইছি আর এই ঘটনাটা আমি বিশ্বাস করি বাট আমি তখন ছোট ছিলাম বাট আমার এখনো মনে আছে আমি দেখছি যে আমি অজ্ঞান হয়ে পড়তে নিজে দেখছি আমি
আপনার চোখের
সামনে আমার চোখের সামনে অনেক আমাদের গ্রামের অনেকেই জানে কাহিনী, মানে মোটামুটি
কাজিনও এখানে আছে, তো আপনার কাজিন আছে এবং সেও নিশ্চয়ই এই ঘটনার সাথে পরিচিত, তাই না? এবং একই বাসাতে তো আপনারা থাকেন?
হ্যাঁ, আমরা একই বাসাতে থাকতাম।
আচ্ছা, কি আপনার নামটা যেন কি?
জি ভাই, আমার নাম ঋষাদ।
তো কাকাকে ওই পরের দিন আনার পরে মানে বাড়িতে হুজুর বলে তাকে একটু দেখে শুনে রাখতে, কোথায় আবার কখন কি হয়ে যায়, হুজুর ট্রিটমেন্ট করবে অবশ্যই বাট দেখে শুনে রাখতে বলে। তো যেটা হয় মানে আমাদের বাসায় তখন মানে কাকার জন্য মানে অনেকে আর দেখতে আসতো, কাকার আত্মীয় স্বজন যারা মানে আমার আত্মীয় স্বজন যারা ছিল, কাকার বন্ধু বান্ধব যারা ছিল সবাই দেখতে আসতো। একদিন মানে আমাদের বাসার ভিতর থেকে তো সেই দোতলা বাসা, তো কাছে একটা পুরানো বাসা, ওখানে মানে আমার কাকা মানে বিছানায় শোয়া আর আমার বাবা চাচা আর যারা ফ্রেন্ড মানে তার মানে চাচার ফ্রেন্ডরা যারা ছিল তারা অন্য মানে চৌকির অন্যদিকে মুখ করা, কাকা অন্য কাকা বিছানায় শোয়া ঘুমাই পড়ছে দুপুরের দিকে দুটা বা আড়াইটা বাজে টাইপের। এটা আমি আম্মুর কাছ থেকে শুনছি যে ঘটনা ছিল এমন যে আমার আমার মেজো চাচি আর আমার আম্মু নামাজ পড়ে মানে জোহরের নামাজ পড়ে নিচে নামতেছে, নামার মধ্যে তারা মানে আমার মেজো কাকি যেটা দেখছে যে কাকা মানে জানলার দিকে মানে তার হাতটা বাড়াই দিতেছে, মানে হাতটা জাস্ট একটু লম্বা, মানে মানুষ সাধারণত হাত যতটুকু থাকে তার থেকে একটু প্রসারিত হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে, আর সে শূন্যের উপরে ভাসতেছে এই টাইপের একটা দেখছে। এটা দেখে সে চিৎকার করছে, চিৎকার করে সে ওইখানেই অজ্ঞানের মতো। আর আমার আম্মু শুধু একটা কথা বলছে, ওরে ধরো, এইটুকু বলছে। আর আমার যারা ছিল তারা লাভ দিয়ে শুধু তার পাটা ধরে কোন রকম রাখছে। তারপর থেকে কাকাকে এরকম করে রাখা হইতো যে তার কোমরে একটা দড়ি মানে হাতে মানে বুকের উপর থেকে একটা দড়ি পায়ে একটা দড়ি সবসময় তাকে বাইধে রাখা হতো, তার নিজের চোখে দেখছি কিন্তু, মানে যে বড় বড় জাম লঞ্চ বা জাহাজে যেরকম একটা মোটা দড়ি থেকে বাঁধা থাকে না, এরকম দড়ি থেকে বাইরে রাখতো। বাট আশ্চর্য একটা বিষয় হচ্ছে কি, এই দড়ি আমি নিজের চোখে দেখছি, মানে আমার আম্মুর বাসায় তখন যাইতাম না কাকারে, যখন মানে এই টাইপের একটা ঘটনা ঘটার পর আমি যাইতে ভয় পাইতাম, তবু আমি আম্মুর সাথে মাঝে মাঝে যাইতাম দেখতে কাকাকে, দেখতাম যে কাকা মানে একবার দেখছে মানে আমার তার পায়ের উপর আমার বাবা বসা, মানে পায়ের উপরে উঠে বসছে, মানে যাতে মানে তার মধ্যে কেমন একটা মানে ফিল করতেছে, মানে সে মানে মনে হইতেছে সব ভেঙে চুড়ে ফেলাইতে পারবে, মানে দড়ি ছিঁড়ে ফেলাবে। তো আব্বুরে মানে আমার আব্বু তার পায়ের উপর ছিল, মানে পায়ের উপর বসা ছিল, মানে এত জোরে সে একটা মানে পায়ে কিন্তু দড়ি বাঁধা, বাট সে এত জোরে একটা মানে দড়িটা ছিঁড়ে গেছে আর আমার আব্বু মানে দেওয়ালের সাথে মানে মানে অনেক জোরে একটা আঘাত লাগে, তার হাতে ঘড়ি ছিল, ঘড়িটা পর্যন্ত ভেঙে গেছে, আমি নিচে দেখছি এটা, আমি তখন ওইখানে উপস্থিত ছিলাম। তো এরপরে হুজুরদের মোটামুটি ট্রিটমেন্ট, হুজুর আবার আবার পাশে মানে মোটামুটি যারা বড় হুজুর আছে এলাকায় তাদেরকে আনা হয়, অনেক ট্রিটমেন্টের পর কাকা ভালো হইতেছে না দেখা যাইতেছে। আর একটা ঘটনা আমি যেটা দেখছি, মানে ওই বাসায় আমি আগে বসে আমি যাইতে চাইতাম না ভয়তে, কারণ আমি অনেক ছোট ছিলাম তখন। তো একদিন আমার মা আমাকে আমার সাথে নিয়ে মানে গেছে কাকার কাছে, কাকা শোয়া মানে ঘুমানো, এখন চোখ বন্ধ করা, আমার মানে আমার আম্মু বলতেছে দেখো তুমি তো এরকম অসুস্থ, তোমার জন্য তন্ময় আসতে পারতেছে না, এই বাসায় ভয় পাইতেছে তোমার দাদার বাসায় আসতে, তুমি একটু সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, এমনিতে বলতেছে। হঠাৎ করে আমি তখন একটা জিনিস দেখলাম যে কাকা চোখটা অন মানে অতক্ষণ তো বন্ধ ছিল, চোখটা খুলছে, জাস্ট চোখটা আমি এরকম দেখছি, আমার কাকি যেটা বলছিল যে ক্যাটস আই চোখটা জ্বলতেছে, জাস্ট ওই জিনিসটাই আমি দেখছি। ওইটা দেখে আমি অনেক ভয় পাইছি, ওইটা আমার এখনো মনে আছে যে আমার মনে হয় ওই দিনটা আমি ভুলতে পারবো না, যে ওই দিন তারপর থেকে আমি আর আমার কাকা যতদিন পর্যন্ত সুস্থ না হয়েছে আমি ওই বাসায় আর যাইনি।
সুস্থ হলো কিভাবে এখন?
সুস্থ মানে সুস্থ হয়েছে ঠিক বলা যায় না, আমি বলতেছি। আর তারপরে মানে একজন বড় হুজুর, বরিশালের একজন হুজুর, মানে হুজুরকে আনা হয় ওখানে, হুজুর একটা করে আমাদের মনে প্রায় 5 ফিট লম্বা একটা গ্লাসের মতো নিয়ে আসে, আয়নার মতো, এই আয়নাটা করে কি মানে রাত তখন 8টার মতো বাজে, মানে বাসার যতগুলো লাইট আছে সব ডিম করে দিতে বলে, মানে সব লাইট অফ করতে বলে। তো কাকাকে করে কি কাকাকে ওই আয়নাটার সামনে নেয়, মানে কাকাকে নিয়ে আসতে বলে, আয়নাটার সামনে আনে, আয়নাটার সামনে এসে হুজুরি কি দোয়া পড়ে, এটা আমি ঠিক বলতে পারবো না, কি যেন একটা দোয়া পড়ছে আর কি যেন ঝাড়ফু দিছে। আর তখন কাকাকে সামনে দাঁড় করাইয়া শুধু কি পড়ার জন্য আবার কালো কাপড় দিয়ে আবার আয়নাটা মানে ঢাইকে দিছে, ঢাইকে দিয়া হুজুরে কতগুলো পাথর আনছিল হাতে, জাস্ট ঘরের চার কোনায় পাথর গুলা ছুটছে, ছুঁয়া আয়নাটা নিয়ে সে চলে গেছে, সে বলছে আমার সাথে পরে যোগাযোগ করেন। তখন আমার যেটা মানে পরে যেটা শুনতে পারছি যে তার ভিতর যে জিনটা ছিল সেটা ওই কালো মানে মানে আয়নার মধ্যে আটকে গেছে, এইটা সে বলছে। আর একটা কথা, কাকা মানে প্রায় এখন যখন রাত 12টা বা 1টা বাজতো বাসায়, তাই আর তখন বাইরে রাখা যাইতো না, যেমন যত দৌড়ি বা তার উপর যত লোকই উঠুক না কেন, জাস্ট একটা 18 বা 20 বছরের মানুষের উপর যদি 2-4 বছর যদি 2-4টা ছেলে ওঠে, তার কিন্তু ফেলাইদা কোনো ব্যাপারই না। সে 18 বছর ছেলেটা তার কাছে আমার এতগুলো মানুষ সেরকম মানে পুতুলের মতো ছিল, সে থেকে ফেলাই দিত সবাই, এতটা শক্তি তার মধ্যে ছিল। আর একটা কথা, হুজুর বা ওঝারা অনেকে বলে যে জিন বা পরীতে ধরলে লাঠি দিয়া পিটাও, তাহলে পিটানটা মানে জিন বা পরীর গায়ে লাগে, মানে সে ব্যথা হবে না। মানে এরকম কাকাকে একবার আমি দেখছি যে অনেক পিটানো হয়েছিল, মানে বলতেছে মানে একজন ওঝা টাইপের, সে বলছে যে পিটাইলে ওই মায়েরগুলা জিনের গায়ে লাগবে, কিন্তু আদৌ এটা জিনের গায়ে লাগবে না কাকার গায়ে লাগবে এটা আমি এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি। মানে এতটা মানে মারছিল যেটা দেখলে একটা মানুষ কাইজে দিবে, মানে তার মধ্যে কিন্তু কোনো ফিলিংস আর ছিল না, তার গায়ে একটা দাগ পড়ছিল না।
ওইরকম
খারাপ আচরণ করে না, বাট সে রুম থেকে বের হয় না, সে খাওয়া দাওয়া করে না ঠিক মতো,
কথা বলে না,
চিনে না, মানে
একাকী থাকে, মানে সে তার নিজের রুমের মধ্যে থাকে সারাটা দিন, নিজের রুমে থাকে, দেখা যায় রাতে অনেক রাত বসে বের হয়।
আচ্ছা, এমনিতে আবার নরমাল,
এমনিতে নরমাল, বাট রাতে বের হয় সে বাসা থেকে।
সে যে ফুললি ভালো হয়েছে নাকি সেটা এখনো বোঝা
যাচ্ছে
না। এমনিতে আচরণ সব স্বাভাবিক,
আচরণ স্বাভাবিক, বাট কেমন যেন বোঝানো যাবে না, যে তার সাথে যদি কেউ কথা বলে তাহলে বুঝতে পারবে সে কেমন টাইপের, চিনে বাট আচরণটা অন্য টাইপের।
অলরাইট, থ্যাংক ইউ। আমরা কিছু এসএমএস পড়তে চাই। আমাকে ইতি এসএমএস করেছেন খুলনা থেকে, খুলনা পলিটেকনিক থেকে। আই লাইক
জামালপুরের একটা গ্রামে, বেশ প্রত্যন্ত গ্রাম ওটা, তো ওইখানে ওই গ্রামের যে ফ্যামিলির সাথে ঘটেছিল সেই ফ্যামিলি সবাই ঘটনাটা দেখেছে, ফেস করেছে। আর ঘটনাটা ছিল এরকম, গ্রামের বাড়ির সামনে উঠান থাকে, ওদের বাসার সামনে উঠান ছিল, এবং উঠানের একটা কোনায় একটা গাছের শিকড় ছিল, মানে ছোট সাইজের যে বট গাছ থাকে সেই বট গাছের শিকড় ছিল, এবং দেখলে এরকম মনে হতো যে গাছটা কেটে ফেলা হয়েছে, যে শিকড়টা রয়ে গেছে এরকম।
আচ্ছা,
কিন্তু সমস্যাটা ছিল এই যে এটা নাকি অনেক আগে থেকে হয়ে আসছে, যে প্রতি পূর্ণিমার রাতে ওই শিকড়টার উপরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ গভীর রাতেই। তো একটা লোক, সে মোটামুটি কম বয়সী, কিন্তু লুঙ্গি এবং পাঞ্জাবি পরা থাকতো, আর মানুষ জিনিসটা দেখে ভয় পেত এই কারণে, কারণ হচ্ছে লোকটার কোনো ছায়া থাকতো না এবং লোকটার পাটা কিছুটা উপরে থাকতো, মাটিতে থাকতো না। এই জিনিসটা ওদের ফ্যামিলি সবাই দেখেছে, যদিও ওদের কাছে শুনেছি যে তারা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি, এই জিনিসটা কখনো কোনো ক্ষতি করেনি, কিন্তু সবাই খুব ভয় পেত, বিশেষ করে মহিলারা এবং বাচ্চারা। একবার এরকম হয়েছিল যে ওই ফ্যামিলির যে গৃহিণী, উনি আমার যে ফ্রেন্ডের যে আত্মীয় হীরা, হীরার আম্মা রাত হয়ে গেছে, তো ওর আব্বু তখন আসছে মাত্র, এসে উঠানে দাঁড়িয়ে আরেকজন লোকের সাথে কথা বলছিল। তো কথা বলার পর উনি রাতে খাবার জন্য ডাকতে গেছেন, যখন ডাকতে গেলেন উঠানে, উঠানে গিয়ে দেখলেন যে আব্বু ওখানে নেই। তো উনি আনফরচুনেটলি খেয়াল ছিল না যে এটা পূর্ণিমার রাত, তিনি শিকড়ের উপরে ওই লোকটাকে দাঁড়ানো দেখেছেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তার মাথায় কাজ করেনি যে এটা সেই জিনিসটা। তো উনি করেছেন কি, মনে করেছেন যে এটাই হয়তো হীরার আব্বু, সে ওখানে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন খেতে চলেন। যেই না বললেন, উনি হাতটা দেওয়ার পরে নাকি খুবই ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ গাটা নাকি ছিল ভয়ঙ্কর রকমের ঠান্ডা, হাত দেওয়ার পরে তিনি বুঝে গিয়েছিলেন যে এটা অন্য কিছু। এবং তারপরে যখন লোকটা ঘুরে তার দিকে তাকায়, সে পুরা ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়, এবং তাকে আরো পরে ঘরের লোকজন এসে ওখান থেকে উদ্ধার করে। তো এই ঘটনার পরই মূলত হীরার আব্বু সিদ্ধান্ত নেয় যে ক্ষতি না করলেও যেভাবে ভয় পাচ্ছে সবাই, এটার একটা সমাধান করা দরকার। তো সে তখন ওই জামালপুর ওইখানে একজন মাওলানা ছিলেন, যিনি ব্যাপারগুলো ফেস করতে পারতেন এবং সমাধানও দিতে পারতেন, তাকে নিয়ে আসেন। এবং একদিন ওই মাওলানা আরো কিছু হুজুর টুজুর নিয়ে সন্ধ্যার সময় তারা ওই জায়গাটাতে বসে দোয়া টোয়া পড়ে, মানে জিনিসটার সমস্যাটা কি এবং সমাধান কি হতে পারে এটা নিয়ে আলোচনায় বসেছিলেন। দেন অনেক দোয়া টোয়া পড়ে শেষ পর্যন্ত হুজুর অনেক সময় এটা নিয়ে স্ট্রাগল করেছেন কি হবে এটা বুঝতে, কিন্তু শেষ পর্যন্ত বললেন যে এই যে শিকড়টা, এটা শুধু শিকড় না, এটার নিচে গাছ আছে, এই এটা একটা ছোট বট গাছ, কিন্তু গাছটা বাড়ছে মাটির নিচ দিয়ে। তো সবাইকে বললেন যে তোমরা মাটিটা খুঁড়ো, দেখবা নিচে ঠিকই একটা গাছ আছে, এবং এই গাছে ওই জিনিসটা থাকে, এবং তিনি বললেন ওটা নাকি একটা জিন, বললেন এই জিনটা এই গাছে থাকে এবং এখান থেকেই পূর্ণিমার রাতে শিকড়ের উপরে উঠে আসে। তো এটা বলার পর তারপরে হীরার আব্বু বাকি লোকজন নিয়ে ব্যবস্থা নিলেন, এবং সেই রাতেই সেটা খোড়া হলো, এবং সত্যি সত্যি দেখা গেল যে একটা ছোট সাইজের বট গাছ মাটির নিচে বড় হয়েছে। তো ওটা পুরো সমূলে উৎপাটন করা হলো, একদম শিকড় সহ গাছ পুরাই সরানো হলো, এবং হুজুর যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেজন্য ওখানে কিছু দোয়া পড়া কাগজ টাগজ পুঁতে টুতে দিয়েছিলেন, তো বললেন যে আপনারা এখন সেফ, সমস্যা হবে না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে যায় নাই, আর একটু সমস্যা হয়েছিল, সেটা হীরার আব্বু উদ্যোগ নিয়েছিল। এবং হীরার আব্বু তার পরের দিন রাত থেকে একটা স্বপ্ন দেখতেন প্রায়, যে ওই লোকটাই যাকে দেখা যেত শিকারের উপরে, ওই লোকটাই বলতো যে আমাকে তো সরাই দিছো, কিন্তু এমন কিছু একটা করব যাতে তোমার সারা জীবন আমাকে মনে রাখতে হবে তোমাদের। তো তখন হীরার বোন ছিল টিনেজার, এবং হীরার বোনের সমস্যাটা শুরু হয় ওই ঘটনার সপ্তাহখানেক পর থেকে, যে ওর বোন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যেত এবং চরম চিৎকার চেঁচামেচি করতো, খুব অস্বাভাবিক আচরণ করতো, মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো, এবং এমনও হয়েছে যে মাঝে মধ্যে সে দৌড়ে দরজা খুলে বের হয়ে যেত এবং তাকে কিছুতেই আটকানো যেত না। এবং এই ঘটনা ঘটার পর তারপরে সবাই স্বাভাবিকভাবে খুব আতঙ্কিত হয়ে গেল, আর স্বাভাবিক গ্রাম অঞ্চলে একটা টিনেজার মেয়ের এরকম সমস্যা হলে জিনিসটা অনেক সামাজিকভাবে সমস্যা হয়। তো তারপরে তারা আবার ওই মৌলানাকে খবর দিলেন এবং মৌলানা বললেন যে হ্যাঁ, এটা আসলে ওটাকে সরানোর জন্যই হয়েছে, জিনটা সরানোর জন্য হয়েছে। দেন উনি সমাধানের জন্য তাকে একটা তাবিজ দিয়েছিলেন, তো তাবিজ দেওয়ার পর উনি এখন ম্যারিড, এখন বেশ ভালোই আছেন, কিন্তু ওই তাবিজটা সবসময় তার সাথে রাখতে হয়, কিন্তু ভুলেও যদি কখনো তাবিজ খোলেন তখনই তার ওই রাতেই অস্বাভাবিক আচরণ গুলো শুরু হয়। আর মাঝে মধ্যে এটা দেখা যায় যে তিনি যখন বাড়িতে যান, ওই যে জায়গায় শিকড়টা ছিল ওইখানে এখন শিকড় নেই, কিন্তু মাঝে মধ্যে এটা ওরা বলে যে উনি নাকি প্রায় সময় শিকড়ের জায়গাটা চুপচাপ বসে থাকে এবং তখন কারোর সাথে কথা বলে না, বাট একটু পর নর্মাল হয়ে যায়।
অলরাইট, থ্যাংক ইউ। আমরা এখন একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে ফিরে আসছি, সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ভূত এফএম। আর সেই জন্য আমাদের সাথে ইন দ্য মিন টাইম এসএমএস করুন। এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে।
This track was downloaded from fusionbd.com.
আমাদের ওখানে একটা মাদ্রাসার ওখানে একটা ছেলে, সিলেটের একটা ছেলে থাকতো, মানে ওখানে মানে যেহেতু মানে মাদ্রাসা ওখানে হোস্টেলও ছিল, হোস্টেলে মানে ছেলে একটা রুমে সিলেটে একটা ছেলে থাকতো, ও মানে সেকেন্ড ইয়ারে পড়তো, আর ফার্স্ট ইয়ারে নতুন একটা ছেলে আসে ওখানে, তার নামটা আমার ঠিক জানা নেই, আমি শুনেছি ঘটনাটা। তো ওই ছেলেটা আসে, ছেলেটা আসার পর মানে যে ফার্স্ট যে ছেলেটা থাকতো সেকেন্ড ইয়ারে, পর ওর নাম রফিক, ও মানে লাইট অফ করে কখনো ঘুমাতে পারতো না, মানে আর ও তখন ওখানে মানে কি বলবো, এটা তো অনেক আগের ঘটনা, তখন ওখানে টর্চ লাইট এগুলো কিছু ছিল না, হেরিকেন জ্বালিয়ে পড়তো সবাই ওখানে, গ্রামাঞ্চল তো। তো একদিন ওখানে যে ফার্স্ট যেদিন ওই নতুন ছেলেটা আসে, তো নতুন ছেলেটা মানে ও নাকি লাইট জ্বালিয়ে ঘুমাতে পারবে না, আর আমরা একটা জিনিস জানি জিন পরে এগুলো নাকি আলো বা মানে আগুন সহ্য করতে পারে না, এগুলো থেকে দূরে থাকে তারা। আর যে নতুন যে ছেলেটা আসছিল সেটা নাকি জিন ছিল, সেটা আমরা কয়ে জানতে পারছি।
আপনি টর্চ লাইট বলছেন, গ্রামে টর্চ লাইট থাকে, আমার যেটা মনে হয় যে আপনি ইলেকট্রিক বাল্ব থাকে না এরকম কিছুটা বলতে,
এই ছিল মানে কারেন্ট, ওই মানে অনেক আগের কাহিনীটা আমি আমার ছোটবেলা থেকে শুনতে শুনতে আসছি। আর এটা হচ্ছে কি মানে সবাই বেশিরভাগ ওখানে মানে মানে হেরিকেন জ্বালিয়ে বেশি পড়ে, হেরিকেন বা ল্যাম্প এই টাইপের। তো ওই ছেলেটা মানে রফিক নামের ছেলেটা, ও মানে ওর টেবিলে হেরিকেন ছিল, ও মানে হেরিকেন জ্বালাই সবসময় ডিম করে ঘুমাইতো। তো যতক্ষণ নতুন যে ছেলেটা আসছে মানে ও বলতেছে ফার্স্ট দিন বলতেছে যে আমি আলোতে ছুঁতে পারি না, তুই মানে লাইটটা মানে এটা অফ করে দাও। তো ফার্স্ট দিন ছেলেটা রফিক অফ করছে, সেকেন্ড দিন বলছে না আমি এটা অফ করে ঘুমাতে পারবো না, কারণ আমার ঘুমাস না ভয় লাগে। তো রফিক ঘুমায় যায় কিছুক্ষণ পরে, মানে হালকা ঘুমের মতো পরে, তখন দেখে যে পাশে যে নতুন ছেলেটা সে তার হাতটা প্রসারিত করে লম্বা করে দিয়ে মানে হেরিকেনটা ডিম আর মানে হেরিকেনটা পুরো অফ করে দিতেছে। এইটা দেখে সে ওইখানেই মানে অজ্ঞান হয়ে পড়ে, এবং পরদিন সকালে এটা মাদ্রাসার যে পীর তাকে জানানো হয়, বাট ওই দিন ওই ছেলেটাকে আর ক্যাম্পাসে খুঁজে পাওয়া যায় না, ওই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায় না। পরে কিছুদিন যায় ওই ছেলেটার সাথে আর রফিকের সাথে আর তেমন কিছু ঘটে না, বাট শীতে যখন ছুটি হয় তখন মানে ওই পাশে আর একটা হোস্টেলে, মানে হোস্টেল তো ওইখানে অনেকগুলা, তো অনেক বড় মাদ্রাসা, তো তো আরেকটা ছেলে ওর বাড়িও সিলেট, ওরা দুজন দুজনকে চেনে। এখন চিন্তা করছে আমরা যেহেতু একই জায়গা যাবো তো আমরা একসাথে যাই। কখন যাবো মানে গ্রামাঞ্চল তো মানে অনেক বাস স্ট্যান্ড তো অনেক দূরে, তো অনেক সকালে ভোরে রওনা দিতে হয়, বাস আটটায় ছাড়লে পাঁচটায়, তিন ঘন্টার মতো লাগে হাইটা যেতে, মানে রাস্তাঘাট তেমন উন্নত না। তো ওরা মানে ঠিক করছে পাঁচটা সকাল নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে চলে যাবে। তো ওই যে নতুন ছেলেটা আসছিল যার কথা বলছে যে ক্যাম্পাসের খুঁজে পাওয়া যায় না, ওই জায়গাটা মানে ওই ওই হোস্টেলে ওই সিটে আর একটা নতুন ছেলে আইসা ওঠে, মানে এখন রফিক আর ওই নতুন ছেলেটা একসাথে থাকে। তো সকাল পাঁচটা বাজে তখন দরজা নক করতেছে, দরজা নক করার পরে মানে ওই যে রফিক যে ছেলেটার সাথে ছিল যাবে ওর একই জায়গা যে ওই ছেলেটা নক করছে, দরজা খুলে দেখছে যে ওই ছেলেটা ওরা ব্যাগ গুছিয়ে দুজন বের হয়ে গেছে। এর আধা ঘন্টা বা 45 মিনিট পরে রফিকের ওই ফ্রেন্ডটাই আবার এসে দরজা নক করতেছে, রুমে যে শোয়া ছিল আর একটা ফ্রেন্ড ও দরজাটা খুলে বলতেছে কি তুমি না একটু গেলা, তোমরা তোমরা তো একটু দুজন চলে গেল, আবার ব্যাক করলা কেন? আমি ও বলতেছে আমি কই, আমি দুটো কাছে আসি নাই, দুটো কে আসছে আমি, আর ও কই রফিক কই, বলতেছে রফিক না তোমার সাথে একটু বের হয়ে গেল। আমি কই, ও বলতেছে কি তুমি আমার সাথে ফাইজলামি করতেছো নাকি, রফিক কই কখন আমার সাথে গেল, আমি তো আমার ঘুম থেকে উঠতে আধা ঘন্টা লেট হচ্ছে এর জন্য আমি দেরিতে আসছি, ও গেছে কই, ও তুমি দুটো ডাইকে নিয়ে গেল, তুমি ফাইজলামি করতে সেটা বললে ও দরজা লক করে আবার ঘুম দিচ্ছে। দেন ওই ছেলেটা খোঁজ নিতেছে মানে যাইয়া মানে 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 ওদের মাদ্রাসার হোস্টেলের পাশে নদী, মানে নদীটার পাড়ে যায়, যায় দেখে যে গলা পর্যন্ত নদীতে, মানে যেহেতু চর পরে ওখানে মানে মাটিটা নরম থাকে কিন্তু নদীর সাইডের মাটিটা, সো ওইখানে মানে দেখে যে নদীর গলা পর্যন্ত ডুবানো, মানে রফিক গাথা মানে নদীর মাঝে মানে সাইডে। তো এটা দেখে মানে দেখতে চায় তিন চারজন হুজুর মানে ওইখানে পীর সাহেব যে তিন চারজন মানে ছেলে নিয়ে তাকে উঠিয়ে নিতে উঠাইতেছে, উঠানোর পরে তাকে হসপিটালাইজ করা হয়। তো পরে যে মানে রফিক যেটা বলে যে তার সাথে এইরকম হয়েছিল যে ওর ফ্রেন্ডের সাথে বের হয়েছে, বের হয়ে মানে ওর ফ্রেন্ড বলতেছে চল নদীর পাড়ে যাবো, বলতেছে কেন নদীর পাড়ে যাবো, আমরা বাস স্ট্যান্ড যাবো তো নদীর পাড়ে যাবো কেন, তো বলতেছে একটু কাজ আছে চল আমার সাথে। আমি ফ্রেন্ড বলতেছে তো আমার ফ্রেন্ডের সাথে গেছে, নদীর পাড়ে যাওয়ার পর তার চেহারাটা ওর ফ্রেন্ডের মানে চেহারাটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, চেহারাটা এতটা বিভৎস ছিল যে ও বলতেছে একটা ব্লাড যখন 7-8 দিন রাখা হয় ব্লাডটা কিন্তু কালো হয়ে যায়, তো তার মানে চেহারাটা মানে কি বলবে মানে সবখান থেকে মনে হচ্ছে তার চেহারা থেকে ওইটাই মানে কালো ওইরকম ব্লাড পড়তেছে, আর তার চেহারাটা আর চুল চুল যেটা বলছে নিগ্রোদের যেরকম চুল আমরা দেখেছি পেঁচানো পেঁচানো অল্প চুল মানে পেঁচে পেঁচে রাখে 4-5টা চুল একসাথে, 4-5টা চুলের মতো জাস্ট মাথায় এরকম বড় বড় চুল গলা পর্যন্ত নামানো এই টাইপের মানে চেহারাটা, তার সে নিজে যেহেতু ফিল করছে তার মানে কথাটা এত ভয়ানক ছিল যে সে এমন টাইপের চেহারা দেখছে যেটা সে বলে বোঝাতে পারবে না। সে ওই ওই ছেলেটা মানে ওইটা তার মানে গলাটা চাইপে ধরছে, গলাটা চাইপে ধরে নদীর মাঝখানে গাইতে রাখতেছে, তখন শশীনা মানে ওইখানের পীর সকাল যখন সে নামাজ পড়া মানে রাস্তায় মানে বের হয়ে হাঁটতে সকালবেলা, তো সে এটা দেখেই তৎক্ষণাৎ মানে সে আইসা পরে বিধায় জিনা বেশি কিছু ওর করতে পারে নাই। তা পরে হুজুর যে ব্যাখ্যাটা দেয় সেটা হলো গিয়া ওই যে ছেলেটা যে হাত বলা মানে হাত লম্বা করে দিছিল মানে ডিম লাইট মানে হেরিকেনটা অফ করে দিছিল ওইটা ছিল জিন, আর এই এই জিন আর ওই জিন সে একই জিন, মানে সে রফিকের কেন ক্ষতি করতেছে, ক্ষতি করার মেইন কারণ হচ্ছে যে ওই ওই জিনটা চেয়েছিল ওই মাদ্রাসায় লেখাপড়া করতে, সো যেহেতু ওইটা সবাইকে ফাঁস করে দিছে যে ওই এইটা আমার পাশে এইরকম হাত লম্বা করে দিছে, সো আর ওখানে পড়তে পারে নাই হুজুরে যাই না গেছে, সো এর জন্য ও রাগ করছে এবং ওর প্রতিশোধ নেওয়ার জন্য ওই রকম ওকে মেরে ফেলার চেয়েছিল, বাট হুজুরে আসে গেছে এর জন্য আর কিছু বেশি কিছু ক্ষতি করতে পারে নাই। তারপর হুজুরে ওকে একটা তাবিজ দিছে, বলছে এই তাবিজটা কখন তুমি খুলবা না, সময় সাথে রাখবা, আর কোনো সমস্যা পড়লে আমাকে ফেস করলে আমাকে অবশ্যই জানাবা। তারপর থেকে আমার আর এরপর থেকে আমি জানি না যে ওই ছেলে আর কোনো
ঝামেলায় পড়ছে কিনা। অলরাইট, তো এই ছিল ঘটনা এবং আজকের ঘটনাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে আমরা আপনাদের ঘটনার জন্য সবসময় অপেক্ষা করি, আমাদের কাছে আপনাদের পছন্দ মতো ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। This track was downloaded from FusionBD.com.